সম্মানিত দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাদের সবাইকে শান্তিতে রাখুন। আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ নায়েক আজকের অনুষ্ঠানের পরিচালনায় আছি। আজকের অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করছেন কারি রেহান আলী।
বিসমিল্লাহির রহমানির রহিম। من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا صدق الله العظيم।
এতক্ষণ আপনারা শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, সূরা আল মাইদার 6 নং পারার 32 নম্বর আয়াত। কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, সেটা যদি নরহত্যা বা দুনিয়ায় ধ্বংসাত্মক কোনো কাজের অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করল। আর যদি কোনো মানুষ কারো জীবন বাঁচায়, তাহলে সে যেন পুরো মানব জাতিরই জীবন রক্ষা করল। আমি সেই সব মুসলিম ও অমুসলিম পুলিশ অফিসার, অ্যাডভোকেট আর বুদ্ধিজীবীদের ধন্যবাদ জানাতে চাই, যারা আজ ডক্টর জাকির নায়েককে এই অনুষ্ঠানে অনুরোধ করেছেন সন্ত্রাস ও মুসলমান এই বিষয়ে কিছু বলার জন্য। আরও ধন্যবাদ জানাচ্ছি জাস্টিস হসবার্ট সুরেশকে, যিনি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। আমাদের প্রধান অতিথি জাস্টিস হসবার্ট সুরেশ বোম্বের হাইকোর্টের একজন জাজ ছিলেন। উনি রিটায়ার করেন 1991 সালে। মানবাধিকার আন্দোলনের একজন অগ্রপথিক জাস্টিস হসবার্ট সুরেশ ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ এবং ন্যায়পরায়ণ। ইন্ডিয়ায় বিভিন্ন আইনের জার্নাল, ম্যাগাজিন আর নিউজ পেপারে তার লেখা নিয়মিতভাবেই প্রকাশিত হয়। তার নতুন বই ফান্ডামেন্টাল রাইটস অ্যাজ হিউম্যান রাইটস এক বাক্যে অসাধারণ। তিনি অনেক আন্তর্জাতিক ফোরামে বক্তৃতা দিয়েছেন। বোম্বের হিন্দু মুসলমানের রায়টের উপর লেখা 1992 ও 1993 সালে তার এই রিপোর্টের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। শিরোনাম ছিল জনগণের বিচারক হিসেবে গুজরাটে মুসলমান গণহত্যার উপর তার রিপোর্ট ক্রাইম অ্যাসেসমেন্ট হিউম্যানিটি 2002 সালের নভেম্বর মাসে আহমেদাবাদে প্রকাশিত হওয়ার পর যথেষ্ট পরিমাণে প্রশংসা অর্জন করেছিল। তার রিপোর্টে এসেছে মুম্বাইয়ের দলিতরা, কেরালার ছাত্ররা, গুজরাটের খ্রিস্টানরা, আর সেগুলো চোখে পড়ার মতো। আমি অনুরোধ করব প্রধান অতিথিকে কিছু বলার জন্য। ভাই ও বোনেরা, এখন আসছেন জাস্টিস হসবার্ট সুরেশ।
বন্ধুরা, আমি শুরুতেই ইংল্যান্ডের বিখ্যাত বিচারক লর্ড টার্নিং এর কথা না বলে পারছি না। তিনি একবার একটা কথা বলেছিলেন, অভিনেতাদের মতো অন্যকে খুশি করার জন্য বিচারকরা কথা বলে না, বিচারকরা উকিলদের মতো মামলায় জেতার জন্য কথা বলে না, ঐতিহাসিকদের মতো অতীতকে জানার জন্য বিচারকরা কথা বলে না, বিচারকরা কথা বলে রায় দেওয়ার জন্য। আমি একজন রিটায়ার্ড জাজ, আমি এখানে কোনো রায় দেব না, তবে আমি কথা বলবো। আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি, মানুষের অধিকার নিয়ে আমি আগেও কথা বলেছি, যখনই কোনো অন্যায় চোখে পড়েছে আমি তার প্রতিবাদ করেছি, যখনই কোথাও ভায়োলেন্স দেখেছি তার বিরুদ্ধে কথা বলেছি, আর আমি সবসময় চেয়েছি বিচারকরা এসব জায়গায় কথা বলুক। যদি বিচারকরা এইসব অন্যায় অবিচারের প্রতিবাদ না করে তাহলে আমাদের মধ্যে আর কে কথা বলবে? আমাদের কাছে এটা এখন প্রমাণিত সত্য যে সন্ত্রাসীদের ভায়োলেন্সের জবাব দিতে গিয়ে প্রত্যেক দেশের সরকারই আরো বেশি ভায়োলেন্সের জন্ম দেয়। এইভাবে ভায়োলেন্স বাড়তেই থাকে, আর এইভাবে আপনি এই সমস্যার কোনো সমাধান পাবেন না। 1984 সালে দিল্লি আর তার আশেপাশে কিছু এলাকায় বেশ কিছু বোমা বিস্ফোরণ হয়েছিল। এটা করেছিল খালিস্তানিরা। সে সময় খালিস্তানিদের বিদ্রোহ ইন্ডিয়ায় বেশ জোরে সোরেই চলছিল। সে সময় খালিস্তানিরা ছিল সন্ত্রাসী, তাই এই সন্ত্রাসীদের জন্য আমরা একটা আইন বানালাম, সেটার নাম দিলাম টাডা। টাডা খুবই নিষ্ঠুর আইন, আর আপনারা জানেন টাডার অনেক অপব্যবহার হয়েছে। আর এই আইনটা বানানোতে যেটা হয়েছে, প্রচুর নিরীহ মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের টর্চার করা হয়েছে। আমার মনে আছে একবার জাস্টিস অজিত সিং বেইন্স, পাঞ্জাব হাইকোর্টের একজন রিটায়ার্ড জাজ, বয়স্ক মানুষ, তিনি কি করলেন, একটা জনসমাবেশে তিনি পাঞ্জাব সহ সারা ইন্ডিয়ায় যে অত্যাচার চলছিল সেটা নিয়ে কথা বলেছিলেন। সেই জনসমাবেশে তিনি বললেন যে একদিন আমরা এই আইন থেকে মুক্তি পাব। এখন এই টাডা আইনে দেশের সংহতি নিয়ে একটা বিষয় ছিল, দেশের সংহতি নষ্ট হয় এমন কোনো কথা কেউ বলতে পারবে না, দেশের কোনো জায়গার অবস্থা নিয়ে কেউ কোনো মন্তব্য করতে পারবে না। কেউ বলতে পারত না কাশ্মীরের স্বাধীনতা পাওয়া উচিত বা অন্য কোনো জায়গার স্বাধীনতা পাওয়া উচিত, কেউ বলতে পারত না। আর যদি কেউ এ ধরনের কোনো কথা বলতো সেটা একটা অপরাধ। তাই জাস্টিস অজিত সিং বেইন্স শুধু বলেছিলেন একদিন আমরা এই আইন থেকে মুক্তি পাব, তার মানে হলো অত্যাচার থেকে মুক্তি, অবিচার থেকে মুক্তি। তাকে অ্যারেস্ট করা হলো, তার হাতে পরানো হলো হাত করা, হাইকোর্টের একজন জাজের হাতে হাত করা, এই অবস্থায় রাস্তা দিয়ে হাঁটিয়ে তাকে নিয়ে যাওয়া হলো হাইকোর্টে। হাইকোর্টের জাজেরা জামিন দিতে পারল না, আইনটা এমনই। সুপ্রিম কোর্টে গেলেন, সেখানেও তিনি জামিন পেলেন না, তাই তিনি জেলখানার মধ্যে থাকলেন এক বছরের বেশি। আর অবশেষে কি হলো, যে নো কেস। আইনটা ছিল এরকমই, টাডা আইনের ক্ষমতা বলে 75,000-এরও বেশি মানুষকে অ্যারেস্ট করা হয়েছিল, সবাই জেলখানায় ছিল, কাউকে জামিন দেওয়া হয়নি। আর এই টাডা আইনে পুলিশ স্বীকারোক্তি আদায়ের জন্য চালাতো টর্চার, বিভিন্ন রকমের সব টর্চার, ভয়ঙ্কর সব টর্চার চালানো হতো, আর এভাবেই স্বীকারোক্তি নেওয়া হতো। আর তারপর 1995 সালে ইন্ডিয়ার সরকার টাডা নামের এই কুখ্যাত আইনটাকে বাতিল ঘোষণা করলেন। তখন দেখা গেল হাজার হাজার মানুষের উপর অত্যাচার করা হয়েছে আর অবিচার করা হয়েছে, কিন্তু তখন দেখা গেল 72,000 কয়েদিকে সে মুক্ত করে দেওয়া হলো, ট্রায়াল হলো না, কেস হলো না, কোনো কিছুই হলো না, শুধু শুধুই তারা মাসের পর মাস, বছরের পর বছর জেলখানার ভেতরে অত্যাচার সহ্য করেছে। আর এছাড়াও এই কুখ্যাত টাডা আইনে আমরা দোষী সাব্যস্ত করতে পেরেছি মাত্র 1.8%। কিন্তু তারপরও টাডা আইন এক সময় কার্যকর ছিল, পুলিশ হয়ে গিয়েছিল স্বেচ্ছাচারী, পুলিশ যা খুশি তাই করতে পারত, কেউ কিছু বলতে পারত না। পলিটিশিয়ানরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই টাডা আইনকে ব্যবহার করত, যে কোনো লোককে তারা অ্যারেস্ট করে জেলখানায় আটকে রাখতে পারত, আর কোনোভাবেই জামিন পাওয়া যেত না। তারপর 1995 সালে টাডা বাতিল করা হলো, কারণ এর বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছিল, আমরা সবাই প্রতিবাদ করেছি, টাডা খুবই নিষ্ঠুর একটা আইন, আর আমরা এই ধরনের কোনো আইন চাই না। আর এ ধরনের আইন দিয়ে সন্ত্রাস বন্ধ করা যাবে না, বরং সন্ত্রাস আরো বাড়বে। তারপর 1995 সালে টাডা আইনকে বাতিল করা হলো। তারপর ঘটল 2001 সালে 9 সেপ্টেম্বরে সেই দুর্ঘটনা, আর তারপর পরই আমরা যেটা করলাম, ইন্ডিয়াতে কোনো কিছুই হয়নি, যা কিছু হওয়ার সেটা হয়েছে নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। কিন্তু বুশ ঘোষণা দিলেন যে একেবারে সঙ্গে সঙ্গে যে এইটা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, বুশ আরো বললেন, যারা আমাদের সাথে নেই তারা আমাদের শত্রু। আর আমরা সবাই তখন বললাম, ও না না, আমরা আমেরিকার পক্ষে, আমরা বুশের পক্ষে। আমরা কি করলাম? আমরা আরো একটা আইন বানালাম, পোটা। এই আইনও সেই একই ঘটনা ঘটালো। পোটা বহুমুখী একটা আইন, একটা হোল্ড অল আইন। টাডা আইনে যেটা হয়েছিল এখানেও সেটাই ঘটলো। অনেক মানুষের উপর অত্যাচার হয়েছে, অনেক মানুষের উপর অত্যাচার হয়েছে। তারা সন্ত্রাসী হোক বা না হোক, তারা অনেকেই জানে না তাদের অপরাধ কি। এই ধরনের আইন, এরকম আইন মানুষের মধ্যে শুধু আতঙ্কই বাড়ায়। এই কথাটা প্রাসঙ্গিক, কারণ মানুষ এখন পোটা নিয়ে কথা বলে, তারা পোটার মতো আইন চায়। মানুষ 2006 সালে বোম্বে ট্রেনের সেই বোমা বিস্ফোরণ দেখেছে, দুই দিন আগের ঘটনাও দেখেছে। মানুষ বলছে যে কঠিন কোনো আইন ছাড়া সন্ত্রাস দমন করা যাবে না। আমি আপনাদের বলি, কঠিন আইন দিয়ে কখনো সন্ত্রাস থামানো যায় না। এই দেশের কোথাও না, এই পৃথিবীরও কোথাও না। এই যে এখন আমাদের পোটা আইনটা আছে, এটা নিয়ে পার্লামেন্টে বিতর্ক হয়েছে। আর সেখানে কি হলো, যখন এটা নিয়ে বিতর্ক চলছিল তখন পার্লামেন্টে আক্রমণ করা হলো 2001 সালের 13 ডিসেম্বর। তারপর এই আইনটা পাশ করানো হলো। তারপর কলকাতায় ইউএস ইনফরমেশন সেন্টারে বোমা মারা হলো। তারপর আস্থাধার মন্দিরে, সেটা ছিল 2002 সালে 24 সেপ্টেম্বর। তারপর রঘুনাথ মন্দিরে 2002 24 নভেম্বর। তারপর মুম্বাইয়ের ঘাটকুপায় বুলন্দে 2 ডিসেম্বর। তারপর গেট অফ ইন্ডিয়ায় একদম বাজারের মধ্যে 2003 সালের 25 আগস্ট। তাহলে এই আইন থাকা সত্ত্বেও এইসব বোমা বিস্ফোরণ চলছেই। পোটা দিয়ে এখানে কোনো লাভ হচ্ছে না। 2002 সালে ইন্ডিয়ার তখনকার অ্যাটর্নি জেনারেল এই কথাটা বলেছিলেন, সে বছর জম্মু ও কাশ্মীরে 4038টা সন্ত্রাসী ঘটনা ঘটেছিল। যদিও সেখানে অনেক আর্মি নিরাপত্তা রক্ষী ছিল, আইনও ছিল। সালে ইন্ডিয়াতে আক্রমণের জায়গায় 1707 জন সন্ত্রাসী সেই সময় নিহত হয়েছে, তার মধ্যে 508 জন অন্য দেশের নাগরিক। কাশ্মীরে গত 17 বছরে এ পর্যন্ত মারা গিয়েছে 80,000-এরও বেশি মানুষ। অনেকে স্রেফ হারিয়ে গেছে। একই ঘটনা ঘটেছে পাঞ্জাবে। পাঞ্জাবে সে সময় খালিস্তানিদের বিদ্রোহ চলছিল, হাজার হাজার মানুষ স্রেফ হারিয়ে গেছে, কেউ জানে না তাদের কি হয়েছে। এমনকি এখনো এই কয়েক বছর আগেও বিয়ান নদীর পাড়ে অনেক লাশ, অনেক কঙ্কাল, অনেক মানুষের হাড়গোড় পাওয়া গেছে। মনে আছে আমি সেখানে গিয়েছিলাম, একটা এনকোয়ারি করেছিলাম। আমি সেখানে গিয়ে সেটা লক্ষ্য করলাম, সেখানে লোকজনদের সাথে কথা বলেছিলাম, কয়েকটা বাড়িতেও গিয়েছিলাম। বেশিরভাগ বাড়িতেই যুবক বা তরুণরা কেউ নেই, বয়স্ক লোকজন আছে, বাচ্চা ছেলে পেলেও আছে। কেউ বলতে পারে না তাদের কি হয়েছে। তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল গভীর রাতে, আর পরের দিন তারা আর ফিরে আসেনি। তাই কথা হলো, ভায়োলেন্স একটি অবিরাম প্রক্রিয়া, খুন আর বদলা খুন। কাশ্মীরে আর মণিপুরে, আমি মণিপুরে গিয়েছিলাম, সেখানেও একই অবস্থা। ছত্তিশগড়ে হয়েছে, তেলেঙ্গানায় হয়েছে, এরকম আরো অনেক জায়গায় খুনোখুনি নিয়ম হয়ে গেছে। সেদিন প্রধানমন্ত্রী বললেন যে আমাদের একটা কাউন্টার টেরোরিস্ট অর্ডিন্যান্স প্রয়োজন। কে হবে এই কাউন্টার টেরোরিস্ট অর্ডিন্যান্স, আপনি আর আমি? আমরাই কি প্রধানমন্ত্রীর কাউন্টার টেরোরিস্ট অর্ডিন্যান্স? আমি আসলে জানি না প্রধানমন্ত্রী একথা বলেছেন। কাশ্মীরে কি হয়েছিল, আমরা অনেকদিন আগে সেখানে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। আমরা সেখান থেকে অনেক কাশ্মীরিদের অ্যারেস্ট করেছিলাম, তাদের জেলখানার ভেতরে আটকে রেখেছিলাম বছরের পর বছর। আরো খারাপ হলো, আমাদের সরকার তাদের ব্রেন ওয়াশ করলো, তাদের ফিরে যেতে বললো। তোমরা ফিরে যেয়ে তোমার লোকদেরকে বোঝাও, এভাবে যুদ্ধ করতে নিষেধ করো, আর ইন্ডিয়ার প্রতি তাদের বিরূপ মনোভাব বদলাবার ব্যাপারে সাহায্য করো। তারা বললো আমরা গেলেই আমাদের মেরে ফেলা হবে। তারপর আমাদের সরকার বললো যে আমরা ওদের অস্ত্র দেব। তখন এই লোকগুলো অস্ত্র হাতে নিয়ে ফিরে গেল। আমার মনে আছে একবার ইলেকশনের সময় পাঞ্জাবে যেটা আছে PUDA, ডেমোক্রেটিক রাইটস অর্গানাইজেশন, একটা রিপোর্ট ছাপালো। আর সেই রিপোর্টে বলা হলো যে এখানে পাঞ্জাবে ভোট নেওয়া হচ্ছে বন্দুকের মুখে। সেখানে আর্মি আছে, তাদের কাছে অনেক অস্ত্র আছে, প্রতিরক্ষা বাহিনীর কাছে অস্ত্র আছে, এছাড়াও অস্ত্র আছে আর অনেক অনেক দলের কাছে, অনেক মানুষের কাছে, প্রতিরক্ষা বাহিনীর কাছে। ইন্ডিয়ার মানুষ এখন বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে। এভাবে কি সমস্যার সমাধান হয়? ভায়োলেন্সের জবাব ভায়োলেন্স। এরপর দেখেন ছত্তিশগড়ে সরকার কি করেছে। ছত্তিশগড়ে অনেক মাওবাদীরা আছে, নকশালপন্থীরা আছে, তাদের শেষ করার জন্য আমরা সেখানে আদিবাসীদের নিয়ে বানালাম একটা বাহিনী। প্রায় 5,000 আদিবাসীকে নিয়ে তৈরি করা হলো এই বাহিনী, সেটার নাম দিলাম সালোয়ার জুলুম। তারপর সেখানে ফলাফলটা কি দাঁড়ালো? আদিবাসীরা সব মারা গেল, নকশালপন্থীরা এখনো সেখানে আছে। এইসব ব্যাপার নিয়ে আমাদের একটু ভাবতে হবে। তাই আমি যেটা বলতে চাই তা হলো, এই দেশে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী প্রকাশ্যে বিচার হয়নি, এখন পর্যন্ত হয়নি, আমরা শুধু হত্যাই করেছি। যেমন ধরেন বোম্বেতে 93 সালে একটা বোমা বিস্ফোরণ হয়েছিল, 93 সালে, অপরাধীকে আমরা এখনো বের করতে পারিনি, কারা এই কাজ করেছে, আসলে অপরাধী কারা আমরা কিছুই জানি না। এর পাশাপাশি লোকজন জেলখানার ভেতরে বন্দী হয়ে আছে বছরের পর বছর, কবে তাদের মামলা হবে, শুনানি হবে, বিচার হবে, এই ব্যাপারে তারা কিছুই বলতে পারে না, এটাই বাস্তবতা। এছাড়াও আপনারা দেখতে পাবেন আকসারদার মন্দিরে আক্রমণ করা হয়েছিল, এখানেও যারা আক্রমণ করেছিল তাদের মেরে ফেলা হয়েছে। পার্লামেন্টে ওই আক্রমণে কারা কাজটা করেছিল আমরা জানি না, তাদের মেরে ফেলেছি। এই ধরনের কাজই আমরা এখন করছি, ভায়োলেন্সের জবাব দিতে গিয়ে আমরা আরো বেশি ভায়োলেন্স করছি। আর এখন সব গোয়েন্দাগিরি চারিদিকে চলছে, আর তাতে করে যেটা হচ্ছে পুরো দেশ জুড়েই অন্যায় আর অবিচার বেড়ে গেছে। কারণ একটা সিকিউরিটি সোসাইটিতে পুলিশ যা খুশি তাই করতে পারে। খবরের কাগজে হয়তো দেখেছেন যে অ্যান্টপ হিলে একটা লাশ পাওয়া গেছে, একটা বাড়িতে, একটা পরিত্যক্ত বাড়িতে, সেখানে কেউ ছিল না। ঘটনাটা যেটা ঘটেছিল, পুলিশ জানতে পেরেছিল যে লোকটা নাকি পাকিস্তানি, কিভাবে জানি না, পুলিশ তাকে গুলি করলো, মেরে ফেললো, কোনো সাক্ষ্য প্রমাণ কিছুই নেই, তাই নিজেদের সিকিউরিটির জন্য সোসাইটি মেনে নিল, কেউ কোনো প্রতিবাদ করেনি, কে মারা গেল কেউ জানে না। আর পুলিশও এই ধরনের আইন চায়, কারণ এটা তাদের হেল্প করে, তাদের কোনো কিছু প্রমাণ করার দরকার নেই, তারা যে কাউকে আটকে রাখতে পারে, পুলিশ স্টেশনে যে কাউকে আটকে রাখতে পারে দিনের পর দিন, কোনো অভিযোগ ছাড়া, কোনো কিছু ছাড়া, ইনভেস্টিগেশনে কথা বলে। কিছুদিন আগে আমি মাইনরিটি কমিশনে গিয়েছিলাম, যেটা করা হয় লোকজনকে জড়ো করে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। আইনটা এখানে কি, আপনাকে পুলিশ স্টেশনে নেওয়া হলো, যদি আপনি উইটনেস হয়ে থাকেন আপনার স্টেটমেন্ট নেওয়া হবে, তারপর আপনি চলে যাবেন। যদি উইটনেস না হন তাহলে আপনি সাসপেক্ট, কোনো রেকর্ডে আপনার নাম লেখা থাকবে, আপনার নাম FIR-এ থাকবে, অথবা অন্য কোনো ইনফরমেশন থাকবে। কিন্তু আমাকে পুলিশ স্টেশনে নিয়ে আপনি বলতে পারেন না যে তুমি একজন সাসপেক্ট, আপনি আমাকে চেনেনই না, তবুও আমি সাসপেক্ট, আমাকে আটকে রাখলেন, আমার উপর টর্চার করলেন, দিনের পর দিন আটকে রাখলেন, কোথাও এন্ট্রি নেই, রেকর্ড নেই, তারপর একদিন জুড়ে দিলেন আমার সাথে একজন পাকিস্তানের নাম, এটা কোন ধরনের আইন? তাই এখন সিকিউরিটির নামে পুলিশ যা খুশি তাই করতে পারে, এনকাউন্টারে যে কেউ মারা যেতে পারে, এখানে এখানে কোনো তদন্ত হবে না। সিকিউরিটির দোহাই দিয়ে আপনার উপরে সবসময় নজরদারি করা সম্ভব। যেমন ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকে সব লেনদেন আপনাকে করতে হবে চেকের মাধ্যমে, সিকিউরিটির দোহাই দিয়ে। দেখবেন যে মুম্বাইতে এখন নতুন নিয়ম হয়েছে যে আপনি কোনো বাই প্রপার্টি বিক্রি করতে পারবেন না, আপনার বাসা ভাড়া দিতে পারবেন না, যদি ভাড়া দিতে চান তাহলে আপনাকে কোনো পুলিশ অফিসারকে জানাতে হবে, তাই পুলিশকে সবকিছু জানাতে হবে। এইভাবে আমাদের স্বাধীনতাকে কেড়ে নিয়ে ধীরে ধীরে কৃতদাসে পরিণত করা হচ্ছে। আসলে বর্তমানে পুরো পৃথিবীতেই এটা চলছে, আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, দাসে পরিণত হচ্ছে, এটাই বাস্তবতা। এটা নতুন কিছুই না, যখন টাডা আইনটা করা হয়েছিল সেটাও করা হয়েছিল সিকিউরিটির জন্য। সুপ্রিম কোর্ট জানতো এটা একটা নিষ্ঠুর আইন, অন্যায় আইন, মানেকা গান্ধীর সেই ঘটনার পর কেউ এটার পক্ষে ছিল না, কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে সমর্থন করেছে। এবারও দোহাইটা ছিল ইন্টারনাল সিকিউরিটি, দোহাইটা হলো সিকিউরিটির, সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর আসলো পোর্ট আইন, আবারও সিকিউরিটির দোহাই দিয়ে। তারপর এলো আর্ম ফোর্সের স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এই আইন দিয়ে তারা উত্তর পশ্চিম ইন্ডিয়ার মণিপুর এলাকা ছাড়খাড় করে দিয়েছে। তারপরও সিকিউরিটির দোহাই দিয়ে আমরা এটাকে সমর্থন করি। আগে আমরা জানতাম উদার সমাজ, ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক সবকিছু ভুলে গেছি, এটাই এখন অবস্থা। তাই আমাদের সবাইকে কথা মনে রাখতে হবে, আমাদের বুঝতে হবে এই ভায়োলেন্সকে আমাদের বন্ধ করতে হবে। তাহলে এখানে সমাধানটা কি? অস্ত্র কোনো সমাধান না, ভায়োলেন্স কোনো সমাধান না। ভায়োলেন্সের সমাধান হিসেবে কখনো ভায়োলেন্স আসতে পারে না। আমাদের এখন দেখতে হবে যে আমাদের সমাজে কেন এইসব সন্ত্রাসগুলো হচ্ছে, আমাদের বুঝতে হবে এইসবের পেছনের কারণটা কি, কি জন্য এসব হচ্ছে। আর এই জিনিসটাই আমাদের সরকারকে বুঝতে হবে, অস্ত্র দিয়ে না, এইসব নিষ্ঠুর আইন দিয়ে না। আমাদের সমাজে এখন অনেক বেশি অন্যায় আর অবিচার হয়। ইন্ডিয়ার যেখানেই আপনি যান না কেন, সব জায়গায় অন্যায় হচ্ছে। বড়লোক আর ক্ষমতাবানরা যা খুশি তাই করে, তাদের কিছুই হয় না। আমেরিকা যে কোনো দেশকে দখল করতে পারে, তাদের কিছুই হবে না। ইন্ডিয়াতেও বড়লোক আর ক্ষমতাবানরা কিছুই কেয়ার করে না, তারা যা চায় তাই পায়। কিন্তু গরিবরা, গরিবদের কি হয়? একেবারে গরিব যারা, তাদের জন্য প্রজেক্ট হয়েছে। আমরা তাদের নিয়ে অনেক প্রজেক্ট করেছি, আমার কাছে এ ব্যাপারে একেবারে বিস্তারিত ইনফরমেশন আছে। নর্মদাবাদের কথাই ধরুন, তারা সবাই ঘর বাড়ি হারালো। যারা ক্ষতিগ্রস্ত হলো তাদের কি হলো? হাজার হাজার আদিবাসী, তাদের কি হলো? তারা তাদের জমি হারিয়েছে, তাদের জন্য কিছুই করা হয়নি। মুম্বাইতে 40 লক্ষেরও বেশি মানুষ বস্তিতে বসবাস করে। আমাদের সরকার কি করছে? সরকার ওই বস্তিগুলো ভাঙছে। আমাদের বাসস্থানের অধিকার, আন্তর্জাতিক ভাবে স্বীকৃত বাসস্থানের অধিকার, আশ্রয় লাভের অধিকার, এটা তো মানুষ হিসেবে আপনার মৌলিক অধিকার। আমাদের সব ধরনের অধিকার ভুলে যাওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টে আগেও অনেকবারে কথা বলা হয়েছে, আর্টিকেল নাম্বার 21, মর্যাদার সাথে প্রাসঙ্গিক সবকিছু আমাদের জীবনের জন্য প্রয়োজন। আমাদের খাদ্য, আমাদের পোশাক, আমাদের বাসস্থান, আমাদের স্বাস্থ্য, আমাদের শিক্ষা। আমরা আজকে কি করছি? আমরা এসব নিয়ে চিন্তাও করছি না। সরকার আসলে কোনো কাজই করছে না, সরকার তার কোনো দায়িত্বই পালন করছে না। সরকার ধীরে ধীরে সব দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে মানুষ কি করবে? যদি আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, যদি কোনো আদালতে ন্যায় বিচার না পান, আপনি কি করবেন? অন্ধ্রপ্রদেশে হাজার হাজার মানুষ আত্মহত্যা করেছে, বারবার তারা আদালতে আপিল করেছে। সরকার এ ব্যাপারে উদাসীন, সরকার কিছুই করেনি, মানুষ এখানে কি করবে? এগুলোই হলো প্রশ্ন। মনে আছে একবার অরুন্ধতী রায় বলেছিলেন, এ ধরনের পরিস্থিতিতে যখন মানুষ ন্যায় বিচার পায় না, কোনো সাহায্য পায় না, সেই সময় তারা যা করে সেটা হলো তারা এসব অত্যাচারকে অস্বীকার করতে চায়। আমার মনে আছে আমি গুজরাটে গিয়েছিলাম, সেখানে অনেক ছোট ছোট ছেলে পেলে দেখেছি যাদের মা বোনদের ধর্ষণের পর পুড়িয়ে মারা হয়েছে। কেউ তাদের গাইড করেনি, কেউ তাদের লেখাপড়া শেখায়নি, কেউ তাদেরকে মনোচিকিৎসা বা সাহায্য করেনি। আতঙ্কটা তখনও ছিল, তারা কি করবে? কে তাদের ন্যায় বিচার দেবে? কিভাবে তারা ন্যায় বিচার আশা করতে পারে? আমি অস্ত্র ধারণের বিরুদ্ধে কথা বলছি না, তবে সরকারের একটা দায়িত্ব আছে। আর সরকারের এটা মনে রাখতে হবে, সরকার যদি ভিকটিমদের সাহায্য না করে, তাহলে ভিকটিমরা নিজে থেকেই সমস্যার সমাধানের চেষ্টা করবে, এটাই আসল কথা। তাই অরুন্ধতী রায় যেটা বলেছিলেন, যখন ভিকটিমরা আর ভিকটিম হতে চায় না, তাদের বলা হয় সন্ত্রাসী। আর এভাবেই আমরা সবাই সমাজের বিভিন্ন অন্যায় আর অবিচারের শিকার হচ্ছি প্রতিদিন। আমাদের সরকারের এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত, তবে নিষ্ঠুর কোনো আইন দিয়ে নয়, কাউন্টার টেরারিস্ট অর্ডিন্যান্স তৈরি করে নয়, কোনো একটা বিশেষ জাতির উপর অত্যাচার চালিয়ে নয়, অবিচার করে নয়, বরং প্রত্যেক মানুষকে তার অধিকারটা দিতে হবে। মানুষের খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার, মানুষের শিক্ষার অধিকার, সুস্বাস্থ্যের অধিকার, ভালো একটা জীবিকার অধিকার, এইসব যদি এইসব অধিকার নিশ্চিত করা হয়, আপনা থেকেই সমাজ একটা পরিবর্তন আসবে। এটুকু বলেই আমি আমার কথা শেষ করব। সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য, ধন্যবাদ।
ধন্যবাদ জাস্টিস হজবের সুরেশ। আমাদের চারপাশে প্রতিদিন যে অন্যায়গুলো ঘটতে দেখি, সেগুলোর ব্যাপারে আপনার সুচিন্তিত মতামতের জন্য। আপনি যেভাবে সত্যকে তুলে ধরলেন, সেটা আসলে আমাদের সবার যথেষ্ট উপকারে আসবে। এখন আমি আবারও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মূল আলোচনা অনুষ্ঠানে। আলোচনার পরে থাকবে উন্মুক্ত প্রশ্ন ও উত্তর পর্ব, সেখানে আপনি ডক্টর জাকির নায়েককে প্রাসঙ্গিক যে কোনো প্রশ্ন করতে পারেন। আমাদের পৃথিবীতে এখন সন্ত্রাস যে হারে বেড়ে গিয়েছে, তাতে করে আমাদের পক্ষে যুদ্ধ আর শান্তিকে, ধর্ম আর রাজনীতিকে আলাদা করা কঠিন। মিডিয়ার রিপোর্টের কারণে পৃথিবীর মানুষ আজ মুসলিমদের ভয় পায়, ইসলামকে ভয় পায়, পৃথিবীর কোটি কোটি মানুষ। আমরা সবাই আশ্চর্য হই, আশেপাশে সমস্ত মুসলমানরা একটা কথাই ভাবে, সন্ত্রাস কি মুসলিমদের সম্পত্তি? আমাদের আজকের অনুষ্ঠানের বক্তা ডক্টর জাকির নায়েক, যিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুম্বাই, একজন মেডিকেল ডাক্তার আর ইসলাম ও অন্যান্য ধর্মের উপর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। ডক্টর জাকির নায়েক গত 10 বছরে পৃথিবী জুড়ে 1000-এরও বেশি বক্তৃতা দিয়েছেন। পৃথিবীর 150টিরও বেশি দেশের টিভি চ্যানেলে তার অনুষ্ঠান প্রচারিত হয়। ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় সন্ত্রাস কি মুসলিমদের সম্পত্তি? এখন বলবেন ডক্টর জাকির নায়েক।
আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি ওয়া সাহবি আজমাইন, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল জাল হক ওয়া যাকাল বাতিল, ইন্নাল বাতিল কানা যাহুকা, রাব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি।
শ্রদ্ধেয় জাস্টিস হযরত সুরেশ, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার উপরে দয়া, শান্তি আর আশীর্বাদ বর্ষিত হোক সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু তাআলার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল বিশ্বে সন্ত্রাস কি মুসলমানদের সম্পত্তি। প্রথমে আসুন বোঝার চেষ্টা করি সন্ত্রাস এই শব্দটার আবিধানিক অর্থ কি। সন্ত্রাস শব্দটাকে কোনো সংজ্ঞা দেয়া খুবই কঠিন। এই শব্দটার অনেকগুলো সংজ্ঞা আপনারা পাবেন আর অনেক সংজ্ঞায় পরস্পর বিরোধী। সংজ্ঞা জিনিসটা আসলে বায়বীয়, এটা বিভিন্ন সময়ে বদলায় আর বদলানোর কারণ ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক ঘটনা। সন্ত্রাস শব্দটার সংজ্ঞা দেয়া খুবই কঠিন, তবে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী বলা হচ্ছে যে সন্ত্রাস হলো কোনো হিংসাত্মক কাজের মাধ্যমে কোনো রাজনৈতিক লক্ষ্য অর্জন করা বা কোনো সরকারকে কোনো পদক্ষেপ নিতে বাধ্য করা। এই সন্ত্রাস শব্দটা প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছিল 1790-এর দশকে, সে সময় ফরাসি বিপ্লবে। আর এই 1790-এর দশকে একজন কূটনীতিক এডমান্ড বার্ক, একজন ব্রিটিশ কূটনীতিক, তিনি এই শব্দটা দিয়ে বুঝিয়েছিলেন সে সময় ফ্রান্সের জ্যাকোবিন সরকারকে। আর 1793-94 সাল পর্যন্ত বলা হয়ে থাকে সন্ত্রাসের শাসনকাল, সন্ত্রাসের সময়কাল। আর ম্যাক্সিমিলিয়ান রবেসপিয়ার, তিনি ছিলেন এই সরকারের প্রধান। আর এই সময়ের মধ্যে তিনি হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন, তিনি গিলোটিন চড়িয়েছিলেন হাজার হাজার নিরীহ মানুষকে। ইতিহাস এখন আমাদের বলে যে রবেসপিয়ার তখন 5 লক্ষেরও বেশি মানুষকে অ্যারেস্ট করেছিল আর তার মধ্যে 40,000 মানুষকে হত্যা করা হয়েছিল, 2 লক্ষেরও বেশি মানুষের হয়েছিল নির্বাসন, আরও 2 লক্ষেরও বেশি মানুষ জেলখানার ভেতরে অনাহারে আর অত্যাচারে মারা গেছে। তাহলে এই সন্ত্রাস শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল ফরাসি বিপ্লবের সময় বিপ্লবীদের বোঝানোর জন্য। আজকে আমাদের আন্তর্জাতিক মিডিয়া আছে আর সেখানে একটা কমন স্টেটমেন্ট সেটা দেয়া হচ্ছে বারবার, বিশেষ করে পশ্চিমা মিডিয়ায়। আর সেই স্টেটমেন্টটা হলো সব মুসলমানই সন্ত্রাসী না, তবে সব সন্ত্রাসী মুসলমান। আর এই স্টেটমেন্টটা এখন ইন্ডিয়াতেও চলে এসেছে, বিশেষ করে 2006 সালে 11 জুলাইয়ের পর, বোম্বেতে ট্রেনের ভেতরে সেই বোমা বিস্ফোরণের পর, বিশেষ করে বোম্বেতে। আর এখন আমরা দেখি যে এমনকি ইন্ডিয়াতেও, বিশেষ করে বোম্বেতে, লোকজন একই কথা বলছে বারবার যে সব মুসলমানই সন্ত্রাসী নয় তবে সব সন্ত্রাসী মুসলমান। আসুন আমরা দেখার চেষ্টা করি যে ইতিহাস আমাদের কি বলে। আর সন্ত্রাসী হামলা নিয়ে পৃথিবীর ইতিহাসে যে রেকর্ডগুলো আছে সেগুলো আমাদের কি বলে। এখন আমরা রেকর্ডগুলো দেখি। 19 শতাব্দীতে আমরা এমন কোনো সন্ত্রাসী হামলা খুঁজে পাই না যেটা মুসলমানরা করেছে। সময় যেহেতু এখানে কম, তাই আমি 19 শতাব্দীর সবগুলো হামলার কথা বলতে পারবো না, আমি মাত্র কয়েকটার কথা বলছি। আমরা জানি 1981 সালে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে হত্যা করা হয়েছিল সেন্ট পিটার্সবার্গের রাস্তায়। তিনি একটা বুলেট প্রুফ গাড়িতে করে ঘুরছিলেন, তখন এক বোমা বিস্ফোরণে 21 জন নিরীহ পথচারী মারা গেল। তিনি বুলেট প্রুফ গাড়ি থেকে বের হলেন, আরেকটা বোমা ফাটল, তিনি মারা গেলেন। তাকে কোনো মুসলমান মারেনি। তাকে হত্যা করেছিল ইগনেসি বুলবুস থেকে আসা একজন পোল, সে অমুসলিম ছিল, সে ছিল নৈরাজ্যবাদী। আমরা জানি 1886 সালে শিকাগো শহরে হে মার্কেট স্কোয়ারে শ্রমিকদের মিছিলের মধ্যে একটা বোমা বিস্ফোরিত হয়েছিল আর 12 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল। তাদের মধ্যে একজন ছিল ডি জেন নামে পুলিশ, আরও 7 জন আহত পুলিশ পরে হাসপাতালে মারা গিয়েছিল। এই ঘটনার জন্য যারা দায়ী তারা মুসলমান ছিল না, 8 জন নৈরাজ্যবাদী, সবাই অমুসলিম ছিল। যদি আমরা 20 শতাব্দীর সন্ত্রাসী হামলাগুলো ভালো করে দেখার চেষ্টা করি, আমরা জানি ইতিহাস আমাদের বলে যে 1901 সালের 6 সেপ্টেম্বরে সে সময়ে আমেরিকার প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলি তাকে লিওন নামে একজন নৈরাজ্যবাদী হত্যা করেছিল। লিওন তাকে 2 বার গুলি করেছিল, সে অমুসলিম ছিল। আর 1910 সালের 1 অক্টোবরে একটা বোমা বিস্ফোরিত হয়েছিল আর সেটা হয়েছিল লস অ্যাঞ্জেলেসে টাইম নিউজ পেপার বিল্ডিংয়ে। এখানে 21 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল। এই বোমা বিস্ফোরণের জন্য যারা দায়ী তারা 2 জন ছিল খ্রিস্টান, তাদের নাম ছিল জেমস আর জোসেফ, তারা ছিল ইউনিয়ন লিডার, তারাও মুসলিম ছিল। আমরা জানি যে 1914 সালের 28শে জুন সারায়েভোতে অস্ট্রিয়ার আর্কডিউক ফ্রান্জ এবং তার স্ত্রী সোফিয়া একসাথে নিহত হয়েছিলেন। এখান থেকেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। আর এই হত্যাকাণ্ডের জন্য যে লোকগুলো দায়ী ছিল তাদের দলের নাম ছিল ইয়াং বসনিয়া আর তাদের বেশিরভাগই ছিল সার্বিয়ান, তারাও অমুসলিম ছিল। ইতিহাস থেকে আমরা জানতে পারি যে 1925 সালের 16ই এপ্রিল হয়েছিল একটা বোমা বিস্ফোরণ। ঘটনা ঘটেছিল বুলগেরিয়ার রাজধানী সোফায়ার সেন্ট নাডেলিয়া চার্চে। এখানে 150 জনেরও বেশি নিরীহ মানুষ মারা গিয়েছিল, আহত হয়েছিল 500 জনেরও বেশি। এটা ছিল বুলগেরিয়ার নিজের মাটিতে তখন পর্যন্ত সবচেয়ে বড় সন্ত্রাসী আক্রমণ। আরেকটা কাজ করেছিল বুলগেরিয়ান কমিউনিস্ট পার্টি, তারাও অমুসলিম ছিল। আমরা জানি ইতিহাস আমাদের বলে যে 1934 সালের 9ই অক্টোবর যুগোস্লাভিয়ার রাজা প্রথম আলেকজান্ডার তাকে একজন বন্দুকধারী হত্যা করে যার নাম ছিল ভ্লাদা জার্জিপ, সেও একজন অমুসলিম ছিল। প্রথম যে আমেরিকান প্লেনটা হাইজ্যাক করা হয় সেটা কোনো মুসলমান করেনি, কাজটা করেছিল ওর্টিজ নামে এক অমুসলিম। সে প্লেনটা হাইজ্যাক করে নিয়ে যায় কিউবায় আর পরে সেখানে রাজনৈতিক আশ্রয় নেয়। আমরা যদি সন্ত্রাসী আক্রমণের ইতিহাসটাকে দেখি তাহলে জানতে পারবো যে 1968-এর 28শে আগস্ট গুয়েতামালার অ্যাম্বাসেডার তাকে হত্যা করেছিল একজন অমুসলিম। 1969 সালে জাপানের অ্যাম্বাসেডারকে ছুরি মেরে হত্যা করেছিল এক জাপানি অমুসলিম। ব্রাজিলের অ্যাম্বাসেডারকে ওই একই বছরে অপহরণ করে একজন অমুসলিম। সেই বিখ্যাত ঘটনা ওক্লাহোমা বোম্বিং, সেটা হয়েছিল 1995 সালের 19শে এপ্রিল। সেখানে বোমাভর্তি একটা ট্রাক ওক্লাহোমার ফেডারেল বিল্ডিংয়ে আঘাত করে, মারা যায় 166 জন নিরীহ মানুষ, আহত হয় আরও 100। প্রথম দিকে খবরের কাগজে লেখা হয়েছিল মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র। দিনের পর দিন, কয়েকদিন পরে জানা গেল যে কাজটা 2 জন ডানপন্থী দলের সমর্থকের, খ্রিস্টান, তাদের নাম তিমোথি আর টেরি। এরাই ওক্লাহোমার ফেডারেল বিল্ডিংয়ে বোমা বিস্ফোরণটার জন্য দায়ী। তবে খবরটা যখন আসলো কয়েকদিন কাগজে থাকলো তারপর হাওয়া। তার আগে দিনের পর দিন মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র, মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1941 সাল থেকে 1948 সাল পর্যন্ত এই 8 বছরের মধ্যে 259টি সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে শুধুমাত্র ইহুদি সন্ত্রাসীরা। অনেকগুলো দল আছে, ইরগুন, ইস্টার্ন গ্যাং, হ্যাগানা। আর আমরা জানি কিং ডেভিড হোটেলের সেই বিস্ফোরণটার কথা। ঘটনাটা ঘটেছিল 1946 সালের 22শে জুলাই। বিস্ফোরণটা ঘটিয়েছিল ইরগুন, নেতৃত্বে ছিলেন মেনাকেন বেগান। এখানে 91 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল, তার মধ্যে 28 জন ছিল ব্রিটিশ, 41 জন আরব, 7 জন ইহুদি, এছাড়া আরও ছিল 5 জন। এই ইরগুন গ্রুপ আরবদের মতো পোশাক পরেছিল যাতে লোকজন মনে করে আরবরা এই ঘটনা ঘটিয়েছে। এটার জন্য দায়ী ছিলেন মেনাকেন বেগান। আর এটা ছিল ব্রিটিশ ম্যান্ডেটের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ। এখানে 91 জন মারা যায় আর সেই সময়টাতে মেনাকেন বেগান তাকে এক নম্বর সন্ত্রাসী বলে অভিহিত করেছে খোদ ব্রিটিশ সরকার। পরবর্তীতে কয়েক বছর পরে তিনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, আর তার আরো কিছুদিন পরেই তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেলেন। চিন্তা করেন, যে মানুষটা খুন করেছে হাজার হাজার নিরীহ মানুষকে, সে প্রধানমন্ত্রী হয় ইসরায়েলের, আর কয়েকদিন পরে নোবেল প্রাইজ পায় শান্তিতে। আর তখন এই সন্ত্রাসী দলগুলি যেমন ইস্টার্ন গ্যাং, ইরগুন, হ্যাগানা, এই সব দলগুলি আর নেতারা যেমন আইজাক রাবিন, মেনাকেম বেগান, এরিয়েল শ্যারন, এরা সবাই পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী অথবা উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছিলেন। আর এরা সবাই যুদ্ধ করেছিল একটা ইহুদি রাষ্ট্রের জন্য। যদি পৃথিবীর ম্যাপটা দেখেন, 1945 সালের আগে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না, ইসরায়েল দেশটাই ছিল না। এই ইহুদি দলগুলি, এই দলগুলিকে সন্ত্রাসী বলে ডাকত ব্রিটিশরা, তারাই একটা ইহুদি রাষ্ট্রের জন্য লড়ছিল। পরে তারা শক্তি দিয়ে ইসরায়েল দখল করে আর প্যালেস্টাইনিদের তাড়িয়ে দেয়। এখন এই লোকগুলি প্যালেস্টাইনের লোকদের বলছে, যাদের দাবিটা আরো জোরালো, তাদের দেশ ফেরত চায়। এখন তাদেরকে সন্ত্রাসী বলে ডাকছে ইসরায়েলিরাই। চিন্তা করেন, হিটলার 60 লক্ষ ইহুদি মেরেছিলেন, তিনি ইহুদিদের বের করে দিয়েছিলেন। তারা প্যালেস্টাইনে যাবে কেন? প্যালেস্টাইনিরা তাদের জ্ঞাতিভাইদের আমন্ত্রণ জানিয়েছিল, তারা যদি কোনো দেশ চায় তাহলে জার্মানিতে ফিরে যাওয়া উচিত, ইউরোপে যাওয়া উচিত। চিন্তা করেন, প্যালেস্টাইনিরা তাদের স্বাগতম জানিয়েছিল। ধরেন আপনার বাসায় একজন মেহমান আসলো, অচেনা সেই লোককে আপনি বাসায় থাকতে দিলেন, আর কিছুদিন পর সে আপনাকে বাসা থেকে বের করে দিল, আপনি দরজার সামনে বলতে থাকলেন আমার ঘর ফেরত চাই, ফেরত দেন, লোকে আপনাকে বলবে সন্ত্রাসী। ঠিক এই ঘটনাই ঘটেছে আজকে। এই প্যালেস্টাইনিদের সন্ত্রাসী বলা হচ্ছে কেন? তারা তাদের দেশ ফেরত চায়। আর এখন পৃথিবীর মানুষ, বিশেষ করে উন্নত দেশগুলির মানুষ, তারা নির্বিকারভাবে এই অন্যায় মেনে নিচ্ছে। আমরা জানি যে জার্মানিতে, ইতিহাস আমাদের বলে, 1968 থেকে 1992 সাল পর্যন্ত রাডার মেন হফ গ্যাং তারা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিল। ইটালিতে ইতিহাস থেকে আমরা জানতে পারি রেগ ব্রিগেডের কথা, তারাও অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। এমনকি 1978 সালে তারা অপহরণ করে ইটালির প্রধানমন্ত্রী এলডো মোরাকে, আর 55 দিন পর তাকে হত্যা করে। আরও যদি দেখেন, এরকম দল, এরকম সন্ত্রাসী দল এমনকি জাপানেও আছে, দ্য জাপানিজ রেড আর্মি, তারা একটা বৌদ্ধ কাল্ট, ওম সিনরিকিও বৌদ্ধ কাল্ট। আর তারা একবার নার্ভ গ্যাস দিয়ে টোকিও সাবওয়েতে হাজার হাজার মানুষকে মারতে চেয়েছিল, কিন্তু ভাগ্য ভালো তারা খুব একটা সফল হতে পারেনি। সেখানে মারা গিয়েছিল মাত্র 12 জন, তবে 5,700 জনেরও বেশি নিরীহ মানুষ এই ঘটনায় নার্ভ গ্যাসের কারণে আহত হয়েছিল। এরা সবাই বৌদ্ধ। ইংল্যান্ডে 100 বছরেরও বেশি সময় আইআরএ, আইরিশ রিপাবলিকান আর্মি, বিভিন্ন আক্রমণ চালিয়ে যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে। এরা সবাই ক্যাথলিক, তবে তাদের ক্যাথলিক সন্ত্রাসী বলা হয় না, তাদের বলা হয় আইআরএ। আর আমরা জানি তারা অনেক সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে। শুধুমাত্র 1972 সালে 3টা বোমা বিস্ফোরণ, প্রথমটাতে 7 জন মারা গেছে, দ্বিতীয়টাতে মারা গেছে 11 জন, তৃতীয়টা মারা গেছে 9 জন। 1974 সালে 2টো বিস্ফোরণ ঘটিয়েছে তারা গিলবার্ড বারে, তারা 5 জন নিরীহ মানুষকে হত্যা করেছে, আহত হয়েছে 44 জন। বার্মিংহাম বারে 21 জন নিরীহ মানুষ এই বিস্ফোরণে মারা যায় আর 182 জন আহত হয়। সময় কম, তাই আমি সবগুলো আক্রমণের কথা বলতে পারছি না, সামান্য কয়েকটা বলছি, মাত্র কয়েকটার কথা। 1996 সালে তারা লন্ডনে একটা বোমা ফাটায়, সেখানে 2 জন মারা যায়, আহত হয় 100 জনেরও বেশি। এরপর 1996 সালে আইআরএ বোমা ফাটায় ম্যানচেস্টার শপিং সেন্টারে, সেখানে আহত হয় 206 জন। 1998 সালে ব্যামব্রিজ বোমা বিস্ফোরণ, সেখানে 500 পাউন্ড ওজনের একটা বোমা ছিল একটা গাড়িতে, সেখানে 35 জন নিরীহ মানুষ আহত হয়েছিল। সেই একই বছরে ইতিহাস থেকে আমরা জানতে পারি ওম্যাগ বোমা বিস্ফোরণের কথা, 500 পাউন্ড ওজনের একটা বোমা ছিল একটা গাড়িতে, আর 29 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল, আহত হয়েছিল 330 জন। আর এই রেকর্ডগুলো লিখেছে অমুসলিমরাই, এগুলো কোনো মুসলমান লেখেনি, সব রেকর্ডই অমুসলিম সোর্স থেকে, অ্যামনেস্টি, বিবিসি, ইন্টারনেটে গিয়ে আপনিও চেক করে দেখতে পারেন। তবে প্রায় দেখা যায় যখন সংখ্যাটা বেশি তখন কিছুটা হেরফের হয়, যেমন আজকে জানলাম কতজন মারা গেছে, 296 জন, আরেকটা 94 জন, আরেকটা 93 জন, তাই আমি বললাম 290 জনেরও বেশি। যদি সংখ্যাটা অনেক বেশি হয় তখন কিছুটা কম বেশি বলা হয়, সংখ্যাটা কম হলে এটা হয় না। এসব কিছু অমুসলিমদের লেখা। 2001 সালে আয়ারে বোমা ফাটালো বিবিসিতে, কিন্তু আয়ারেকে কখনোই ক্যাথলিক সন্ত্রাসী বলে ডাকা হয় না। আজকে ইংল্যান্ডের সরকার খুব বেশি ভয় পাচ্ছে মুসলমান সন্ত্রাসীদের। আমি ঠিক জানি না এ পর্যন্ত ব্রিটিশ সরকারের ইতিহাসে কতগুলো বিস্ফোরণের ব্যাপারে তারা নিশ্চিত যে মুসলমানরা এগুলো করেছে। আমরা ইতিহাস থেকে জানতে পারি যে স্পেন আর ফ্রান্সে সন্ত্রাসী সংগঠনের নাম ইটিএ, তারা এ পর্যন্ত 36টি আক্রমণ চালিয়েছে। আর আফ্রিকার অনেক অনেকগুলি সন্ত্রাসী সংগঠন আছে, তার মধ্যে একটা প্রধান দল, সবচেয়ে কুখ্যাত দলগুলির একটা, সেটা হলো দ্য লর্ড স্যালভেশন আর্মি। এটা একটা খ্রিস্টানা সন্ত্রাসী দল, তারা বাচ্চাদের সন্ত্রাসী আক্রমণের জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে। আর শ্রীলঙ্কায় আপনারা এলটিটির কথা শুনেছেন, তামিল টাইগার্স, তারা এখন পৃথিবীর সবচেয়ে কুখ্যাত, সবচেয়ে হিংস্র সন্ত্রাসী সংগঠনগুলির মধ্যে একটি। তাদের সদস্যরা আত্মঘাতী বোমার ব্যাপারে এক্সপার্ট, আর তারা এমনকি বাচ্চাদেরও এ কাজে লাগায়, প্রশিক্ষণ দেয়, আর বাচ্চাদের দিয়েও তারা আত্মঘাতী হামলা ঘটায়। সাধারণভাবে আমরা প্যালেস্টাইনে আত্মঘাতী হামলাকারী বা ইরাকে আত্মঘাতী হামলাকারীর কথা শুনি, তবে ইতিহাস আমাদের বলে যারা এই আত্মঘাতী হামলা জনপ্রিয় করেছে তারা হলো এলটিটিই, তামিল টাইগার্স। এরা কারা? এরা হিন্দু। কিন্তু ইন্ডিয়ান রিপোর্টাররা তাদের হিন্দু সন্ত্রাসী বলে না, বলে এলটিটিই। এবার আমরা ইন্ডিয়ায় আসি। প্রায় দেখা যায় বেশিরভাগ সন্ত্রাসী আক্রমণের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় কাশ্মীরি বিদ্রোহীদের কথা। সেটা ঠিক না ভুল তা নিয়ে পরে আলোচনা করা যাবে, কিন্তু এর মধ্যে কতবার আমরা শুনতে পাই জাস্টিস হসবিট সুরেশ, তিনি বললেন ইন্ডিয়াতে অনেকগুলো ঘটনা ঘটে যাওয়ার কথা। আমি ঠিক জানি না এই আক্রমণের মধ্যে কতগুলোর কথা আপনারা খবরের কাগজে পড়েছেন, কতগুলো। যারা এই ব্যাপারগুলোর সাথে জড়িত, যেমন জাস্টিস হসবিট সুরেশের মতো মানুষ বা যারা ফিল্ডে আছে তারা জানে, কিন্তু সাধারণ মানুষ এ ব্যাপারে কিছুই জানে না। যখনই সন্ত্রাসী আক্রমণের কথা বলা হয় বেশিরভাগ সময়ে লোকজন বলে মুসলমান সন্ত্রাসীদের কথা। কেন? ইন্ডিয়াতে প্রায় সবগুলো ধর্মের মানুষের মধ্যে সন্ত্রাসী সংগঠন আছে, প্রায় সবই। আমরা শিখ সন্ত্রাসীদের কথা জানি, বিন্দ্রানওয়ালা গ্রুপ পাঞ্জাবে। আমরা জানি যে ইন্ডিয়ান সরকার 1984 সালের 5ই জুন শিখদের স্বর্ণমন্দির দখল করে, সেখানে 100 জন মানুষ মারা যায়। প্রতিশোধ হিসেবে কয়েক মাস পরে 1984 সালের 31শে অক্টোবর, সে সময় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, তাকে হত্যা করে তারই একজন সিকিউরিটি গার্ড, সে ছিল শিখ। যদি আপনি সাউথ এশিয়ান টেররিজমের ওয়েবসাইটে যান, এটা মুসলমানরা বানায়নি, বানিয়েছে অমুসলিমরা। সেখানে সন্ত্রাসী আক্রমণের লিস্টটা দেখবেন, সব সন্ত্রাসী আক্রমণে মুসলমানদের যোগ্যতা খুবই কম, তবে মিডিয়ায় এই কথাগুলো কখনো বলা হয় না। আপনি উত্তর পূর্ব ইন্ডিয়ার প্রদেশগুলিতে যান, সেখানে ত্রিপুরায় যান, সেখানে খ্রিস্টান সন্ত্রাসী সংগঠন আছে, যেমন ATTF, অল ত্রিপুরা টাইগার ফোর্স, NLFT, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, তারা খ্রিস্টান। তারা অনেক হিন্দুকে মেরেছে, ইন্টারনেটে গেলে দেখতে পাবেন 4 জন হিন্দু খুন, 8 জন মারা গেছে। 2004 সালের 2রা অক্টোবর 44 জন হিন্দু মারা যায়, আরও অনেক আহত হয় এদের আক্রমণে। এরা খ্রিস্টান। আসামে আছে উলফা। উলফা একাই গত 16 বছর সময়ের মধ্যে 1990 থেকে 2000 সাল পর্যন্ত তারা ইন্ডিয়ার মাটিতে চালিয়েছে 749টি আক্রমণ। তারা কাশ্মীরি বিদ্রোহীদের লজ্জায় ফেলে দিয়েছে, 749টি নিশ্চিত সন্ত্রাসী আক্রমণ। তবে খবরের কাগজে আমরা শুধু কাশ্মীরিদের আক্রমণ সম্পর্কে জানতে পারি। আর মনে আছে কয়েক বছর আগে আলহামদুলিল্লাহ আমাকে প্রায় বলা হয় ইন্ডিয়া সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় কথা বলার জন্য। কাশ্মীর থেকে আমাকে অনেকবার বলা হয়েছে, তবে যাবো কি যাবো না এই দ্বিধাদ্বন্দ্ব ছিল। অবশেষে 2003 সালের সেপ্টেম্বরে ঠিক করলাম কাশ্মীরে যাব। সেখানে শ্রীনগরে একটা বক্তৃতা দিলাম, সেখানে লোকজন আমাকে জানালো যে গত 14 বছরের সরকার এই প্রথম কোনো বক্তৃতা অনুষ্ঠানের অনুমতি দিল। আমার বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কাশ্মীরের পোলো গ্রাউন্ডে, সেখানে হাজার হাজার লোক এসেছিল। এই অশান্ত অবস্থাতে সরকার আমাকে সিকিউরিটি দিয়েছিল। আমিও ভাবছিলাম মেশিনগান হাতে লোকগুলো আমার সাথে কেন। আমি সেখানে গুলমার, পহলগাম বিভিন্ন জায়গায় বক্তৃতা দিলাম, আর আমার মনে হয়নি যে সিকিউরিটির প্রয়োজন আছে। এরপর আমি আসামে গেলাম বক্তৃতা দিতে, সেখানে এয়ারপোর্টে নামার সাথে সাথে দেখলাম চারপাশে সিকিউরিটি গার্ড। আমি ভাবলাম কেন, পরে আমি আল্লাহকে ধন্যবাদ দিলাম, আলহামদুলিল্লাহ সেখানে সিকিউরিটি না থাকলে আজ আপনারা আমাকে এখানে দেখতে পেতেন না। আমি জানতাম না, আমি জানতাম না যে আসামে এত সন্ত্রাসী সংগঠন আছে। উলফাদের ট্রেনিং দেওয়া হয় শুধু মুসলমানদের মারার জন্য, তারা সবাই হিন্দু। খবরের কাগজ বা মিডিয়ায় কয়বার এদের নিয়োগ রিপোর্ট হয়েছে? কারণ এটা উত্তক্ত করে না। এই রিপোর্ট নিয়ে ছোট্ট একটা খবর হবে, খবরটা ছাপা হবে, কিন্তু কতজন সেটা খেয়াল করবে? হেডলাইন হবে না, ছোট্ট একটা খবর। এদেশের সন্ত্রাসী দলগুলির একটা হলো নকশালপন্থীরা। মাওবাদীদের কথা আমরা জানি, মাওবাদীরা কমিউনিস্ট। আর ইন্ডিয়াতে কমিউনিস্টদের যতগুলো আক্রমণ হয়েছে বেশিরভাগই করেছে মাওবাদীরা। শুধুমাত্র নেপালেই গত 7 বছরে তারা 99টা সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে। আর ইন্ডিয়ার 600টি জেলার মধ্যে ইন্ডিয়ার সরকারের রিপোর্ট অনুযায়ী, সন্ত্রাসের উপর ওয়েবসাইট অনুযায়ী, এই কয়েকদিন আগে 9 সেপ্টেম্বর টাইমস অফ ইন্ডিয়া একটা খবর এসেছে, প্রথম পাতায় না ভেতরে, তবে খবরটা একটু বড়, যে 875টি রকেট, গোলা বারুদের একটা ভান্ডার, 875টা রকেট, সেগুলো মাওবাদীদের কাছে পৌঁছানোর কথা ছিল। পুলিশ এগুলো আটক করে, সেই সাথে বাজেয়াপ্তও করে। 30টা রকেট লাঞ্চারও ছিল। চিন্তা করেন, এটা ইন্ডিয়ার ইতিহাসে কোন সন্ত্রাসী সংগঠনের সবচেয়ে বড় অস্ত্রের চালান যেটা সরকার ধরেছে, 875টা রকেট। তারা ইন্ডিয়ার আর্মির সাথেও যুদ্ধ করতে পারে। সে সময় অন্ধ্রপ্রদেশের ডিজিপি হতবাক হয়েছিলেন, তিনি বলেছিলেন যে এই রকেট লঞ্চার দিয়ে তারা যে কোনো পুলিশ স্টেশনে হামলা করতে পারে, কোনো ট্যাঙ্ককে ধ্বংস করতে পারে 600 মিটার দূর থেকে, অর্ধ কিলোমিটারেরও বেশি দূর থেকে তারা ইন্ডিয়ান ট্যাঙ্ক বা পুলিশ স্টেশনে হামলা করতে পারে, আমাদের কিছুই করার থাকবে না, রকেট লঞ্চার। কিন্তু তারপরও মানুষ ভয় পায় কাদের? যাদের দাড়ি আছে, যারা মাথায় টুপি পরে, যারা প্যান্ট পরে গোড়ালির উপরে, তারা কি রকেট লঞ্চারের চেয়েও বিপজ্জনক? কেন কেন এভাবে টার্গেট করা হচ্ছে, বিশেষ করে মুসলমানদের? মিডিয়াকে নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরা। যদি আমরা ভালো করে দেখি, নিশ্চিতভাবে বলা যায় কোনো দ্বিধা ছাড়াই যে সন্ত্রাস শুধুমাত্র মুসলমানদের সম্পত্তি নয়। শুধু সেটাই নয়, এই সন্ত্রাসের ব্যাপারে মুসলমানদের তেমন কোনো কৃতিত্বই নেই, ইসলামেও এটার অনুমোদন দেওয়া হয়নি, ইসলামে এটা নিষেধ করা আছে। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে একথা বলতে পারবো না যে সব ধর্মই বলে আপনি নিরীহ মানুষকে হত্যা করবেন না, তবে এটা নিশ্চিতভাবে বলতে পারে যে বেশিরভাগ ধর্মই, এই ধর্মগুলির বেশিরভাগই ধর্মগ্রন্থগুলো পড়লে জানতে পারবেন যে নিরীহ কোনো মানুষকে হত্যা করা উচিত না। আর এই সবগুলো ধর্মের লিডার হলো ইসলাম। ইসলাম বলছে পবিত্র কোরআনের সূরা আল মাইয়েদার 32 নম্বর আয়াতে আছে, শুরুতেই কোরআনের যে তেলাওয়াত আপনারা শুনেছিলেন, বলা হয়েছে যে যদি কোনো মানুষ, হোক সে মুসলিম বা অমুসলিম, অন্য কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করল। আমি অনেক ধর্মগ্রন্থের কথা জানি যেখানে বলা হয়েছে যে নিরীহ মানুষকে হত্যা করা উচিত না, তবে কোরআন শুধু একথাই বলছে না, কোরআন বলছে যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে, আর সেটা যদি হত্যাকাণ্ডের অপরাধ বা দুর্নীতির অপরাধ অথবা দেশের বিশৃঙ্খলা তৈরির অপরাধ না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করলো। কোরআন এখানে আরো এক ধাপে গিয়ে বলছে যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে, তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করলো। আমি এমন কোনো ধর্মগ্রন্থের কথা জানি না যেটা বলছে যদি আপনি কোনো নিরীহ মানুষকে হত্যা করেন, তাহলে আপনি যেন পুরো মানব জাতিকে হত্যা করলেন। আর এরপরও কোরআন বলছে যে যদি আপনি কারো জীবন বাঁচান, কোনো মানুষের জীবন, তাহলে আপনি যেন পুরো মানব জাতিকে বাঁচালেন। ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এই শব্দটা এসেছে আরবি সিলম থেকে, যার অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। এক কথায় ইসলাম শব্দটার অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা। ইসলাম সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা করে, নিরীহ মানুষ হত্যা করাকে ইসলাম নিন্দা করে। যাই হোক না কেন, হোক সেটা 9/11, সেই টুইন টাওয়ার অ্যাটাক, অথবা সে 7ই জুলাই ইংল্যান্ডে 50 জনের বেশি মানুষ মারা গেছে, নিউ ইয়র্ক টাওয়ারে 3000-এর বেশি মানুষ মারা গেছে, লন্ডনের বোম ব্লাস্টে 50 জনের বেশি মারা গেছে, অথবা 93 সালের সিরিয়াল বোম ব্লাস্ট বোম্বেতে, সেখানে 250 জনের বেশি মারা গেছে, যে বোমাগুলো রিসেন্টলি ফেটেছে 2006-এর 11 জুলাই, সেখানে 200-এরও বেশি মানুষ মারা গেছে। এগুলো সব নিন্দনীয়, সবই নিষিদ্ধ, নিরীহ মানুষকে হত্যা করার পক্ষে কোনো যুক্তি পাওয়া যাবে না। অনেক মুসলমান অনেক সময় এসব কথা বলতে গিয়ে থেমে যায়। কিন্তু আমি এখানে থামবো না, আমি এখানে বলতেই থাকবো। আমি অবশ্যই নিন্দা করব আফগানিস্তানে যে হাজার হাজার আফগানি মারা গেল, ইরাকে যে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেল, গুজরাটে যে হাজার হাজার মানুষ মারা গেল, যেসব মানুষ মারা গেল প্যালেস্টাইনে, যেসব মানুষ মারা গেল লেবাননে। এখানে আমরা থামতে পারি না। আপনি কাকে ভয় পাচ্ছেন? সব ধরনের সন্ত্রাস যেখানে নিরীহ মানুষ মারা যায় সেগুলোর নিন্দা করা উচিত, সেটা মুসলমান করুক বা অমুসলিম করুক। আমাদের কাছে প্রমাণ নেই যে 9/11 অথবা 7ই জুলাই অথবা বোম্বে ট্রেনের সিরিয়াল বোম ব্লাস্ট এগুলো মুসলমানরা করেছে, এটা শুধুমাত্র একটা অনুমান। তবে যাই হোক, সত্য সেখানে যাই হোক, সেটা মুসলমান করুক বা অমুসলিম করুক, এর নিন্দা করা উচিত, এসবই নিষিদ্ধ। আমরা জানি যে বেশিরভাগ ধর্মই এ কথা বলে না যে আপনি নিরীহ মানুষকে হত্যা করেন। সন্ত্রাস কোন ধর্মেরই একচেটিয়া সম্পত্তি না, কখনোই না। তবে যদি ভালো করে দেখি, অনেক সন্ত্রাসী আছে যারা দাবি করে যে তারা কোনো ধর্মের অনুসারী। যদি ভালোভাবে দেখি, সব ধর্মে এরকম সন্ত্রাসী আছে। খ্রিস্টান সন্ত্রাসী আছে, ক্যাথলিক সন্ত্রাসী আছে, ইহুদি সন্ত্রাসী আছে, হিন্দু সন্ত্রাসী আছে, মুসলমান সন্ত্রাসী আছে, বৌদ্ধ সন্ত্রাসী আছে, শিখ সন্ত্রাসী আছে। সন্ত্রাসীরা বিভিন্ন ধর্মের অনুসারী। তবে বেশিরভাগ ধর্মই নিরীহ মানুষ হত্যা করাকে সবসময় নিন্দা করে। যদি আমরা জরিপ করে দেখি, যদিও আমরা জানি যে কোনো ধর্মই নিরীহ মানুষ হত্যা করতে বলে না, আর যদি আমরা জরিপ করে বের করার চেষ্টা করি যে কোন লোকগুলি সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে, তারা কোন ধর্মের অনুসারী, 1 নম্বর পৃথিবীর যে লোকটা সবচেয়ে বেশি নিরীহ মানুষ হত্যা করেছে তার নাম কি, লোকটা কে? হিটলার। হিটলার গ্যাস চেম্বারে 60 লক্ষ ইহুদিকে মেরেছে। আর পরোক্ষভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে সেটা যদি শোনেন, 6 কোটি মানুষ। 1 নম্বর সে কি মুসলমান ছিল? সে ছিল খ্রিস্টান। জোসেফ স্ট্যালিন, তার আরেক নাম আঙ্কেল জো। ধারণা করা হয় স্ট্যালিন 2 কোটি মানুষকে মেরেছিল। স্ট্যালিনের নির্দেশে 1 কোটি 45 লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে। এবার চীনের দিকে দেখি, মাও সেতুং। চীনে 1.5 থেকে 2 কোটি মানুষকে হত্যা করেছে মাও সেতুং। সেও ছিল অমুসলিম, সে মুসলমান ছিল না। ইতিহাস আমাদের বলে মুসোলিনি শুধুমাত্র ইটালিতেই হত্যা করেছিল 4 লক্ষ মানুষকে, নিরীহ সব মানুষকে। যে লোকটার নামে ফরাসি বিপ্লবের নামকরণ করা হয়েছে, ম্যাক্সিমিলিয়ান রবেসপিয়ার, তার নির্দেশে 2 লক্ষেরও বেশি মানুষ অনাহারে আর অত্যাচারে মারা গেছে। হত্যা করা হয়েছে 40,000-এরও বেশি মানুষকে। অশোক, আপনারা জানেন, শুধুমাত্র কলিঙ্গের যুদ্ধেই হত্যা করা হয়েছিল 1 লক্ষেরও বেশি মানুষকে, 1 লক্ষেরও বেশি মানুষ। সে কি মুসলমান ছিল? সে তো হিন্দু ছিল। আমাদের ধর্মেও বেশ কিছু কুলাঙ্গার আছে। ইতিহাস সাদ্দাম হোসেনের কথা বলে, 100,000 মানুষকে সে হত্যা করেছিল। ইন্দোনেশিয়ায় মোহাম্মদ সুহার্তো, এই লোকটাও প্রায় 5 লক্ষ মানুষ হত্যা করেছে। তবে হিটলারের তুলনায় এটা কিছুই না, আঙ্কেল জোর তুলনায় কিছুই না, জোসেফ স্ট্যালিন মাও সেতুংয়ের তুলনায় কিছুই না, গণচীনের। এদের প্রত্যেকের কাছেই মুসলমানদের সবগুলো হত্যাকাণ্ড একটা শিশু। আমি এ কথা বলছি না যে এই লোকগুলো তাদের ধর্ম ঠিকভাবে মেনে চলতো, তারা কেউ ধার্মিক ছিল না, তাহলে তারা কখনোই এভাবে মানুষ হত্যা করতে পারত না। কিন্তু তারপরও আমরা আন্তর্জাতিক মিডিয়ায় দেখি, আমরা দেখি যে মুসলমানদের টার্গেট করা হচ্ছে, মুসলমানদের বলা হচ্ছে মৌলবাদী, তারা চরমপন্থী, বলা হচ্ছে সন্ত্রাসী। এই মৌলবাদী শব্দটার অর্থ আসলে, মৌলবাদী শব্দটার অর্থ হলো যে কোনো মানুষ একটা নির্দিষ্ট বিষয়ের মূলনীতি অনুসরণ করে। উদাহরণস্বরূপ, যদি কেউ ভালো বিজ্ঞানী হতে চায়, তাকে বিজ্ঞানের মূল নীতিগুলো জানতে হবে আর অনুসরণ করতে হবে। যদি সে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে মৌলবাদী না হয়, সে ভালো বিজ্ঞানী হতে পারবে না। যদি কেউ ভালো গণিতজ্ঞ হতে চায়, তাকে সেক্ষেত্রে গণিতের মূলনীতি ভালোভাবে অনুসরণ করতে হবে। যদি সে গণিতের বিভিন্ন বিষয়ে মৌলবাদী না হয়, সে ভালো গণিতজ্ঞ হতে পারবে না। আপনি ঢালাওভাবে বলতে পারবেন না যে মৌলবাদীরা সবাই ভালো অথবা সবাই খারাপ। একটা মানুষ কোন ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপর বলা উচিত। যদি কেউ মৌলবাদী ডাকাত হয়, যার কাজ হলো ডাকাতি করা, সে সমাজের জন্য খারাপ। আর অন্যদিকে যদি কেউ মৌলবাদী ডাক্তার হয়, সে 1,000টা মানুষের জীবন বাঁচায়, সে সমাজের জন্য ভালো?
তাহলে একটা মানুষ যে ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপরে আপনি ভালো খারাপ বলতে পারেন?
আমি এখানে আমার কথা বলতে পারি, আমি একজন মৌলবাদী মুসলমান, আর আমি মৌলবাদী মুসলমান হওয়ার জন্য গর্বিত,
কারণ আমি জানি আমি ইসলাম ধর্মের সব মূলনীতি মেনে চলার চেষ্টা করি, আর আমি জানি যে ইসলাম ধর্মের মূলনীতিগুলোর মধ্যে একটা নীতিও মানবতার বিরুদ্ধে কোনো কথা বলে না। এমনটা হতে পারে
যে ইসলাম ধর্মের কিছু মূলনীতি অমুসলিমদের কাছে মনে হতে পারে মানবতার বিরুদ্ধে, তবে আপনি যদি ইসলামের সেই মূলনীতিগুলোর ব্যাখ্যা দেন, বুঝিয়ে বলেন, তাহলে একটা নিরপেক্ষ মানুষও পাবেন না যে বলতে পারে যে ইসলামের মূল নীতিগুলো মানবতার বিরুদ্ধে কথা বলে। এই মৌলবাদী শব্দটা অক্সফোর্ড ডিকশনারিতে পাবেন। এই শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল একদল খ্রিস্টানকে বোঝানোর জন্য, সেটা ছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে আমেরিকায় যারা চার্চের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল, তাদের বলা হয় প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। প্রথম দিকে চার্চ বিশ্বাস করত বাইবেলের কথাগুলো ঈশ্বরের কাছ থেকে এসেছে। এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা এতে আপত্তি জানিয়ে বলল, শুধুমাত্র বাইবেলের কথাগুলো ঈশ্বরের নয়, বাইবেলের প্রত্যেকটা শব্দই ঈশ্বরের কাছ থেকে এসেছে। যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের প্রত্যেকটা শব্দ ঈশ্বরের কাছ থেকে এসেছে, এই আন্দোলনটা ভালো আন্দোলন। অন্যদিকে যদি কেউ প্রমাণ করে যে বাইবেলের প্রত্যেকটা শব্দ ঈশ্বরের কাছ থেকে আসেনি, তাহলে এই আন্দোলনটা ভালো নয়। যদি আমরা অক্সফোর্ড ডিকশনারি দেখি, মৌলবাদী শব্দটার অর্থ খুঁজতে যাই, বলা হচ্ছে মৌলবাদী হলো একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন শিক্ষা আর মতবাদকে কঠোরভাবে অনুসরণ করে। তবে অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণে দেখতে পাবো সামান্য চেঞ্জ হয়েছে। নতুন সংস্করণ বলছে যে মৌলবাদী হলো একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন শিক্ষা বা মতবাদকে কঠোরভাবে মেনে চলে, বিশেষ করে ইসলাম। এখন বিশেষ করে ইসলাম এই শব্দটা নতুন করে জুড়ে দেওয়া হয়েছে। যখনই মুসলমান শব্দটা শুনবেন আপনি ভাববেন যে সে মৌলবাদী, সে চরমপন্থী, সে সন্ত্রাসী। আর অনেক মুসলমানকে দেখবেন তারা বলবে আমি মৌলবাদী না, আমি চরমপন্থী না, আমি বলছি আমি একজন চরমপন্থী, আমি চরম সৎ, চরম ন্যায়পরায়ণ, চরম দয়ালু, চরম শান্তিকামী, চরম ক্ষমাশীল। জানি না এখানে অপরাধ কি যদি আমি চরম ন্যায়পরায়ণ হই, চরম সৎ হই, চরম দয়ালু হই, ক্ষমাশীল হই। মাঝে মধ্যে হলে চলবে না, যখন আপনার সুবিধা হবে তখন ন্যায়পরায়ণ হবেন, আর সুবিধা না থাকলে হবেন না, আপনাকে চরম ন্যায়পরায়ণ হতে হবে। কোরআন সেটাই বলছে, আমাদের ধর্মীয় গ্রন্থ সর্বশক্তিমান আল্লাহর বাণী আমাদের পুরোপুরি ন্যায়বান হতে বলছে, আংশিকভাবে ন্যায়বান হলে চলবে না। যখন আমার দরকার সে সময় ন্যায় বিচারের কথা, অন্য সময় না। তাহলে সমস্যা কোথায়? আমি পৃথিবীর সব মানুষকে প্রশ্ন করতে চাই, আমাকে বলতে পারবেন চরম সৎ হওয়া অন্যায়, চরম ন্যায়বান হওয়া অন্যায়, চরম শান্তিকামী হওয়া অন্যায়? আমাদের চরমপন্থী হতে হবে, তবে সেটা হবে সঠিক পথে। তাই যদি কেউ আমাকে চরমপন্থী বলে, আমাকে তো চরমপন্থী মুসলমান হতেই হবে। চরমপন্থী মুসলমান হলেই একজন ভালো মুসলমান হতে পারবো, না হলে হতে পারবো না। আমি জানি এই শব্দটার অর্থ এখন অনেক রকম করা হচ্ছে, সংজ্ঞা সবসময় বদলাতে থাকে। এখন আমাদের টেবিলটা উল্টে দিতে হবে, আংশিকভাবে কোরআন মানলে চলবে না, আমাদের চরমভাবে পুরোপুরিভাবে কোরআন মেনে চলতে হবে। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন
উদখুলু ফি সিলমি কাফা,
সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো। আজকে মুসলমানদের বলা হচ্ছে সন্ত্রাসী। সন্ত্রাসের সহজ সাধারণ সংজ্ঞা হলো যে লোক অন্যকে সন্ত্রস্ত করে। উদাহরণস্বরূপ একজন অপরাধী পুলিশ দেখলে সন্ত্রস্ত বোধ করে, তাহলে এই অপরাধীর জন্য পুলিশ হলো সন্ত্রাসী। এভাবে দেখলে আমি বলবো প্রত্যেক মুসলমানের সন্ত্রাসী হওয়া উচিত। যখন কোনো অপরাধী কোনো মুসলমানকে দেখবে সে সন্ত্রস্ত হবে, যখনই কোনো ধর্ষক কোনো মুসলমানকে দেখবে সে সন্ত্রস্ত হবে, কোনো ডাকাত যদি মুসলমানকে দেখে সে সন্ত্রস্ত হবে, কোনো সমাজবিরোধী লোক মুসলমানকে দেখলে সন্ত্রস্ত হবে। এ কথাই বলা হয়েছে পবিত্র কোরআনের সূরা আনফালের 60 নম্বর আয়াতে, এতদ্বারা তোমরা সন্ত্রস্ত করিবে আল্লাহর শত্রুকে। যে লোকগুলো নিরীহ মানুষদের মারে, যারা মানবতার বিরুদ্ধে কোরআন বলছে, তাদের মনের মধ্যে ভয় সৃষ্টি করো। আমি জানি যে সাধারণভাবে সন্ত্রাস শব্দটার অর্থ নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা। এভাবে দেখলে কোনো মুসলমানেরই উচিত না নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা, ইসলামে এটা নিষিদ্ধ আছে। আমরা জানি যে অনেক সময় দুটো আলাদা বিশেষণ দেয়া হয় একই মানুষকে, একই ব্যক্তিকে, একই কাজকে। 60 বছর আগে ইন্ডিয়া শাসন করত ব্রিটিশ সরকার, তখন অনেক ইন্ডিয়ান দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করত। এই ইন্ডিয়ানরা যারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করত, তখন ব্রিটিশ সরকার তাদেরকে বলতো সন্ত্রাসী। কিন্তু আমরা ইন্ডিয়ানরা তাদের বলি মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক। একই লোক, একই কাজ, দুটো আলাদা বিশেষণ। যদি আপনি ব্রিটিশ সরকারের সাথে একমত হন যে ইন্ডিয়াকে শাসন করার অধিকার তাদের আছে, তাহলে আপনি এই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী। যদি সাধারণ ইন্ডিয়ানদের সাথে একমত হন যে ব্রিটিশরা ইন্ডিয়াতে ব্যবসা করতে এসেছে, আমাদের শাসন করার অধিকার তাদের নেই, তাহলে আপনি এদের বলবেন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। এই ব্রিটিশ সরকার, তারা ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সুভাষচন্দ্র বোসকে বলছে সন্ত্রাসী, আমরা সেটা মানি মোটেই না। 2001 সালের ডিসেম্বরে আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম, 9/11 সেই ঘটনার কয়েক মাস পরে। সেখানে আমি ফার্স্ট লেকচার দিয়েছিলাম পার্থে, একটা লেকচারের টপিক ছিল ইসলামের আলোকে জিহাদ এবং সন্ত্রাস। সেখানে আমার কাছে প্রথম যে প্রশ্নটা এসেছিল সেটা করেছিল পার্থে আমেরিকার কনসাল জেনারেল। তার প্রথম প্রশ্নটা ছিল, ডাক্তার জাকির নায়েক, আপনার কি মনে হয় ওসামা বিন লাদেন একজন সন্ত্রাসী? আমি তাকে বললাম, ওসামা বিন লাদেনের কথা যদি বলা হয় আমি জানি না, কখনো দেখা হয়নি, জিজ্ঞাসাবাদও করিনি, সে আমার বন্ধু না আবার শত্রুও না। শুধু বিবিসি আর সিএনএন এর নিউজ রিপোর্ট শুনে আমি এর উত্তর দিতে পারবো না। যদি বিবিসি আর সিএনএন শুনে এর উত্তর দিতে চান, তাহলে আপনাকে বলতেই হবে সে একজন সন্ত্রাসী। কিন্তু পবিত্রকরণের সূরা হুজুরাতে 6 নম্বর আয়াতে উল্লেখ আছে, যদি তোমার কাছে কোনো বার্তা আসে সেটা পরীক্ষা করে তারপর অন্য কাউকে বলো। আর সেজন্য ওসামা বিন লাদেনের কথা যদি বলতে হয়, আমি এটা বলতে পারবো না সে আসলে একজন সন্ত্রাসী কিনা, সে আমার বন্ধু না শত্রু না, জিজ্ঞাসাবাদও করিনি। কিন্তু এই কথা ভালোভাবে বলতে পারি, আমাদের কাছে নিশ্চিত প্রমাণ আছে। ভালোভাবে তারা মিডিয়াকে কন্ট্রোল করে সেই বিবিসি সিএনএন থেকেই। আমরা জানি যে আফগানিস্তানে হাজার হাজার নিরীহ আফগানকে হত্যা করা হয়েছে, ইরাকে হাজার হাজার নিরীহ ইরাকিকে হত্যা করা হয়েছে। ধরুন আমি মেনে নিলাম 9/11 তারা বলে যে এটা ওসামা বিন লাদেনই করেছে, প্রমাণ নেই শুধু অনুমান। চিন্তা করেন, ইসলামের উপর তারা এত অত্যাচার চালিয়েছে, তারা যদি মুসলমান হয় তাহলে কি হবে? আমি একজন দায়ী, এ কাজে আমি করে আসছি, ইসলামের ভালো জিনিসটা তাকে বোঝাতে পারবো কেন? লোকে আমাকে বলে, ভাই জাকির, আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় যান, আপনার কি সমস্যা হয় না? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। আমি জানি আমার কলিগরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান আর তারা সমস্যায় পড়েছেন, আর আমার চেহারা, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে কোট, যদিও জোকারের মতো দেখায়, এটা হলো সফট টার্গেট। তবে খোদার দয়া, আল্লাহর দয়ায় আলহামদুলিল্লাহ আমি কখনো সমস্যায় পড়িনি। তবে অনেক সময় কাটিয়েছি এই ইমিগ্রেশন অফিসার আর পুলিশ অফিসারদের সাথে। একবার আমি ছিলাম নিউ ইয়র্কে 9/11 দুই দিন আগে, আমি সেখান থেকে চলে গিয়েছিলাম, সেজন্য বেঁচে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, বেঁচে গিয়েছিলাম। যদি ওখানে থাকতাম আমাকে হয়তো তারা আটক করত সম্ভবত। তারপর গেলাম লন্ডনে, তারপরই আর শেষ যেবার আমেরিকায় গেলাম, যদিও আমাকে অনেকবার বলা হয়েছিল কিন্তু খুব ব্যস্ত ছিলাম, অবশেষে গেলাম 2003 সালে। আমি একটা অ্যাওয়ার্ড নিতে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলাম, আমি আগে থেকে জানতাম আমাকে জেরা করা হবে ইমিগ্রেশনে আমার পোশাকের জন্য, আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম। তারা বললো, কেন এসেছো? বললাম অ্যাওয়ার্ড নিতে। কিসের জন্য অ্যাওয়ার্ড? তুমি কোনো চ্যারিটেবল অর্গানাইজেশনে কাজ করো, কি অ্যাওয়ার্ড পাবে তুমি? বললাম, মানুষকে সেবা করার। যিশু খ্রিস্ট বলেছেন, সত্য কথা বলো আর সত্যই তোমাকে মুক্তি দেবে, আমিও সত্য কথা বলি, এজন্য আমি অ্যাওয়ার্ড পাচ্ছি। আর তারপর আমরা অনেক কথাবার্তা বললাম, এরপর আমি কাস্টমসে গেলাম আর ইচ্ছে করেই বললাম, আমি একটা ইসলামিক কনফারেন্সে এসেছি, ইসলামিক কনফারেন্স চেক করো। তারা আমার ব্যাগ খুললো, প্রথমে আমার ভিডিও ক্যাসেটটা দেখলো, সন্ত্রাস এবং জিহাদ, আর ক্যাসেটের কভারে একটা পিস্তল। তখন কাস্টম অফিসার বলল, তুমি কি জিহাদে বিশ্বাস করো? আমি বললাম, হ্যাঁ বিশ্বাস করি, এমনকি যিশুও জিহাদে বিশ্বাস করতেন, চেষ্টা করো আর সংগ্রাম করাই। না না না, তুমি কি যুদ্ধে বিশ্বাস করো? আমি বললাম, তোমাদের বাইবেল পড়ো, যদি বাইবেল পড়ো দেখবে বাইবেলও যুদ্ধের কথা বলছে। বুক অফ নাম্বারসে পাবেন 31:1-19 অনুচ্ছেদে, বুক অফ এক্সোডাসের 22:18-20 অনুচ্ছেদে, বুক অফ এক্সোডাসের 32:27-28 অনুচ্ছেদে। আর যিশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন, এটা আছে লুকের গসপেলে 22:36 অনুচ্ছেদে, তলোয়ার হাতে নাও এবং যুদ্ধে যাও। আর তখনই কাস্টম অফিসার যারা ছিল 8-10 জন সেখানে জড়ো হয়ে গেল আর আমাকে জিজ্ঞেস করতে লাগলো, স্যার আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি? তখন আমি মোবাইলে আমার লোকদের বললাম যে কোনো চিন্তা করবেন না, আমি একটু আটকে গেছি আর দাওয়া দিচ্ছি। আমি অনেক জায়গায় ভ্রমণ করেছি মাশাআল্লাহ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে, যে বিভিন্ন জায়গায় গিয়েছি, আল্লাহর দয়ায় জিজ্ঞাসাবাদ ছাড়া তেমন কোনো সমস্যায় পড়িনি। আমি জানি আমার অনেক কলিগকে আটক করা হয়েছে, আমি কলিগ বলতে বিভিন্ন বক্তাদের বোঝাচ্ছি, এখানে বোম্বের বক্তাদের বোঝাচ্ছি না, আমি আন্তর্জাতিক বক্তাদের বোঝাচ্ছি যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, তাদের আটক করা হয়েছে, নির্বাসন দেওয়া হয়েছে। আল্লাহর দয়ায় এখন পর্যন্ত আমাকে আটক করা হয়নি, নির্বাসনও দেওয়া হয়, বেশি হলে আধ ঘন্টার একটা দাওয়া। ব্যাপারটা এইভাবে দেখি, যখনই আমি দাওয়ার সুযোগ পাবো আমি সুযোগটা নেব, তবে আমি তখন সেখানে ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিই, আমি কোরআনের নিয়ম মেনে চলি। আর পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে আছে,
তালাম ইলা কালমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম,
এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে একই। তাহলে আমরা যদি একই কথায় আসি আমাদের বেশিরভাগ সমস্যাই থাকবে না। আজকের এই আলোচনা অনুষ্ঠানটা আসলে হওয়ার কথা ছিল আরো এক মাস আগে, আমি সে সময় লন্ডনে ছিলাম, তাই অনুষ্ঠানটা দেরিতে হচ্ছে। আর লন্ডনে যখন আমি পৌঁছালাম আগস্টের 10 তারিখে হিথ্রো এয়ারপোর্টে, তখন আমার স্ত্রীর কাছ থেকে ফোন আসলো, আপনি এখন কোথায়? আমি বললাম কেন, আপনি এখন এয়ারপোর্টে কেন, কি হয়েছে? আমি বললাম কিছুই হয়নি, এখানে আসলে তখন 21 জন মুসলমানকে অ্যারেস্ট করা হয়েছিল, তারা নাকি কোথায় বোমা মারতে যাচ্ছিল। তবে আলহামদুলিল্লাহ আমার সাথে আমার নিজের ক্যামেরা ক্রু ছিল সবাই মুসলমান, তাদের সবারই টুপি দাড়ি, আল্লাহর দয়ায় আমরা ভালোভাবে পার হয়ে গেলাম। আমি সেখানে লেকচার দিলাম বার্মিংহামে, ভালোই সাড়া পেলাম। পরের দিন মাঝে মধ্যে আমরা বাইরে শুটিং করতাম, তাই পরের দিন আমরা একটা ইহুদি কবরস্থানে গেলাম, সেখানে শুটিং করলাম। শুটিং মানে গুলি করা না, রেকর্ডিং করা, আমাদের ভাষায় শুটিং মানে ভিডিও ক্যামেরায় রেকর্ডিং করা, এরকম কিছু শুটিং করছিলাম আমরা সেই ইহুদি কবরস্থানে। ঘণ্টাখানেকের মতো সময় থাকলাম, তারপরে আমরা গেলাম ওখানকার একটা চার্চে, সেখানেও আমরা শুটিং করলাম, তারপর খাওয়া দাওয়া করলাম, বিকেলের দিকে হোটেলে ফিরে এলাম। সেখানে এসে জানলাম যে বার্মিংহামের পুলিশ তারা আমাদের খুঁজে বেড়াচ্ছে, সম্ভবত কোনো পথচারী অভিযোগ করেছিল, তারা খুঁজে বেড়াচ্ছে 7-8 জন সন্ত্রাসীকে, মাথায় টুপি মুখে দাড়ি, এই লোকগুলো কারা? আমাদের গাড়ির নাম্বার তারা জানে, এটাও জানে গাড়িটার রং সবুজ। তারা কি করলো, ইন্স্যুরেন্স কোম্পানিতে ফোন করলো আর বের করার চেষ্টা করলো আমরা কোথায় আছি। তারা খুঁজে বের করলো হোটেল, এই হোটেলটা। ভাগ্যক্রমে যখন জিজ্ঞাসাবাদ চলছে সেই সময় এক লোক নাস্তা করছিল, তার সাথে পুলিশের কথা হলো, আর সেই লোকটা ছিল খুবই বিখ্যাত একজন মুসলিম পলিটিশিয়ান। তিনি সেই পুলিশ স্টেশনের যে চিফ তার সাথে কথা বললেন যে আপনি এই সন্ত্রাসীদের খুঁজে বেড়াচ্ছেন, আপনি কি উল্টাপাল্টা বলছেন? আপনার খেয়াল আছে 2 মাস আগে আপনাকে একটা ডিভিডি দিয়েছিলাম, ডাক্তার জাকির নায়েকের ডিভিডি? চিফ বলল, হ্যাঁ ইনি তো সেই লোক। ও সেই লোক, প্রবলেম সলভ। যে পথচারীরা অভিযোগ করেছিল ভেবেছিল দাড়ি টুপি মানে বিপজ্জনক, দাড়ি টুপি বিপজ্জনক, সাবধানে থাকতে হবে, কিন্তু আবারও আল্লাহর সাহায্য, খোদার সাহায্য, আর আমিও ফিরে এসেছি, না হলে আপনারা আমাকে এখানে দেখতে পেতেন না। আমাদের মুসলমানদের ভয় না পেয়ে সত্যি কথা বলা উচিত, তবে জ্ঞানের সাথে আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ পবিত্র কোরআনের সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেছেন যে
উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান,
তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং উহাদের সহিত তর্ক করো, যুক্তি দেখাও যাহা সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য। যখন কথা বলবেন হিকমা দিয়ে কথা বলবেন। পুরো ব্যাপারটা দেখে আমরা এখন বুঝতে পারি যে সন্ত্রাস কাদের একচেটিয়া সম্পত্তি, আর আমার মতে সন্ত্রাস হলো পলিটিশিয়ানদের একচেটিয়া সম্পত্তি। আমি যতটুকু বুঝি আর যতটুকু জানি, সন্ত্রাস হলো পলিটিশিয়ানদের সম্পত্তি, যে জায়গারই হোক। এই পলিটিশিয়ান হতে পারে আমেরিকার, ইংল্যান্ড বা ইন্ডিয়ার, এটা এখন পলিটিশিয়ানদের সম্পত্তি। আমাদের আগে বুঝতে হবে এইসব সন্ত্রাসের পেছনে কারণটা কি। আমরা যদি সন্ত্রাস বন্ধ করতে চাই প্রথমে এর পেছনের কারণটা খুঁজে বের করতে হবে। আমি একজন ডাক্তার, আমরা লক্ষণ দেখে চিকিৎসা করি না, আমরা অসুখ হওয়ার পর কারণটা খুঁজে বের করার চেষ্টা করি, তারপর জীবাণু মারি, এটাই চিকিৎসার নিয়ম। সন্ত্রাসের পেছনে কারণটা কি, বিজ্ঞরা বলেন সন্ত্রাসের পেছনে কারণ হলো অন্যায় অবিচার। যখন একদল মানুষের উপর অবিচার করা হয়, যখন একদল মানুষের উপর অন্যায় করা হয়, তারা প্রতিশোধ নিতে চায়, প্রতিশোধ নিতে চায়, আর এটাই হলো একমাত্র কারণ সন্ত্রাসের কারণ। আর আমরাও দেখতে পাবো যে হোক সেটা 9/11 সেই টুইন টাওয়ারের দুর্ঘটনা নিউ ইয়র্কে, হোক সেটা 7 জুলাইয়ের লন্ডনে সেই বোমা বিস্ফোরণ, অথবা 93 বোম্বের সেই সিরিয়াল বোম ব্লাস্ট, অথবা 11 জুলাইয়ের সেই বিস্ফোরণ, অথবা হোক সেটা নিরীহ মানুষকে হত্যা করা আফগানিস্তানে, ইরাকে, গুজরাটে আর বসনিয়ায়, হোক সেটা প্যালেস্টাইনে, লেবাননে, দেখতে পাবো এইসবের পেছনে কলকাঠি নাড়ছে সেই পলিটিশিয়ানরা। যখন লন্ডনে ছিলাম তখন আমি ভাবছিলাম কেন এই 21 জন মুসলিমকে অ্যারেস্ট করা হয়েছে। সরকার বলল তারা নাকি কয়েক মাস ধরে এদের উপর নজর রাখছিল, কিছু লোকের সাথে আমার কথা হয়েছে যারা এই লোকগুলোকে ভালোভাবে চিনত, তারা বলছে অসম্ভব, তারা কখনোই এমন ছিল না। তখন দেখা গেল লোকজন অপেক্ষা করছে কখন এই খবরটা তারা জানতে পারবে। সেই সময় ইসরায়েল লেবাননে আক্রমণ করছিল, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, ইংল্যান্ডে এটা নিয়ে বিক্ষোভ হচ্ছিল, তখন মনোযোগটা ঘুরিয়ে দেওয়া হলো। 21 জন মুসলমান বোমা মারতে যাচ্ছিল, এয়ারলাইন্সে অ্যারেস্ট করা হলো, অনেক বড় খবর, তাই লোকজন ভুলে গেল লেবাননে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এই ঘটনা ইন্ডিয়াতে কার্গিল, পলিটিশিয়ানদের কোনো সমস্যা হচ্ছে কার্গিলের কথা বলো, শত্রুর কথা বলো পাকিস্তান, মনোযোগ সরানো পলিটিক্স, হোক সেটা আমেরিকায় হোক ইংল্যান্ডে অথবা ইন্ডিয়ায়, আসল কারণটা হলো পলিটিশিয়ানরা। আমরা জানি এই দেশে প্রায় 60 বছর আগে ব্রিটিশরা আমাদের শাসন করত, আর তাদের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল। 60 বছর আগে আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছি, কিন্তু দুর্ভাগ্যের কথা তারা চলে গেছে কিন্তু তাদের পলিসি এখনো রয়ে গেছে, আর আমাদের ইন্ডিয়ান পলিটিশিয়ানরা তারাও এই পলিসিটাকেই প্রয়োগ করছে, তারা এই পলিসিটাকে প্রয়োগ করছে ভোট ব্যাংকের জন্য। রেকর্ড থেকে আমরা জানতে পারি যে পৃথিবীতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয় যে দেশটাতে সেটা হলো ইন্ডিয়া। প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে অন্তত একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয় আমাদের এই মহান দেশে। অনেকগুলি মহান ধর্ম আছে, সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা, আর এর বেশিরভাগের কারণটা হলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পলিটিশিয়ানরা ভোট ব্যাংকের জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য তারাই এগুলো তৈরি করে। এছাড়া সাধারণভাবে অমুসলিমদের সাথে আমার কথা হয়, কারণ এটাই আমার পেশা, আমার জীবিকা, আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, অনেক মানুষের সাথে আমার কথা হয়, প্রায় ক্ষেত্রেই সাধারণ ইন্ডিয়ানরা হোক সে হিন্দু বা মুসলমান, প্রায় সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে চায়, সবাই একসাথে শান্তিতে বসবাস করতে চায়, আমাদের অমিলগুলো না হয় থাকুক, আমরা যুদ্ধ চাই না। কিন্তু এই পলিটিশিয়ানরা, আর এই পলিটিশিয়ানরাই বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শত্রুভাবাপন্ন সম্পর্ক তৈরি করছে যাতে করে তাদের ভোট ব্যাংক ঠিক থাকে। আর আপনারা দেখবেন যে প্রায় সবগুলো রায়োটেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারাই পেছনে রয়েছে। আমরা জানি যে কয়েক বছর আগে একটা রাজনৈতিক গুজব ছিল বাবরি মসজিদ আর রামের জন্মভূমি নিয়ে, আপনারা এই ঘটনার কথা শুনেছেন অযোধ্যায়। আমার প্রশ্ন হলো আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে কতজন আমরা এই বাবরি মসজিদ আর রাম জন্মভূমির কথা জানতাম? পলিটিশিয়ানরা এই গুজবটা ছড়ানোর আগে আমরা কতজন জানতাম? আমি আগে কখনোই শুনিনি বাবরি মসজিদ। আমি অনেক হিন্দুকে জিজ্ঞেস করেছি, তারা এটা আগে কখনো শুনেনি, যখন পলিটিশিয়ানরা এই গুজবটা দেশের মধ্যে ছড়ালো মানুষ খবরটা জানলো। আর আমরা জানি যে 1992 সালের 6ই ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদে সেদিন অনেক লোক জড়ো হয়েছিল। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে বাবরি মসজিদের কাছাকাছি কোনো লোক জড়ো হতে পারবে না। পলিটিশিয়ানদের একটা দল তারা একটা পলিটিক্যাল গুজব বানালো, গুজবটা রামের জন্মভূমি আর বাবরি মসজিদ নিয়ে। 6ই ডিসেম্বর লোকজন সেখানে জড়ো হলো, সরকারি দলের পলিটিশিয়ানরা ভালো করেই জানে যে তাদের পেছনে সুপ্রিম কোর্ট আছে, তারা খুব সহজেই লোকজন সরিয়ে দিতে পারত, সহজেই, কিন্তু তারা ভাবলো যদি এদের থামাই তাহলে ভোট পাবো না, তাই লোকজন জড়ো হতে থাকুক। লোকজন জড়ো হলো আর তারপর তাদের কথায় স্বতঃস্ফূর্তভাবে যে হাজার হাজার লোক জড়ো হয়েছিল স্বতঃস্ফূর্তভাবেই তারা বাবরি মসজিদ ধ্বংস করে ফেলল প্ররোচনা ছাড়া। তখন এই খবরটা সরাসরি অনেক স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয়েছিল, বলুন তো এই লাঠিয়া ত্রিশূল দিয়ে কিভাবে আপনি মসজিদ ভাঙবেন, এটা কি সম্ভব? না, তারা সেখানে বোমা ফাটিয়েছিল রীতিমতো পরিকল্পনা করেই, তারা এই বোমাগুলো মসজিদে ফাটিয়েছিল। সবাই বুঝতে পারবেন আপনাদের এজন্য বোমা বিশেষজ্ঞ হতে হবে না, নিজের চোখেই দেখতে পাবেন সেখানে বোমা ফাটানো হয়েছিল বলে মসজিদে ধ্বংস হয়েছে, আর লাঠিয়া ত্রিশূল থেকে মসজিদ ভাঙা যায়? যাই হোক, এদিকে কি হলো, এরপর ইন্ডিয়ায় রায়ট শুরু হলো, পুরো দেশ জুড়েই রায়ট শুরু হলো। এটাই দেশ বিভাগের পর সবচেয়ে বড় রায়ট, আর পুরো দেশ জুড়ে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে, বেশিরভাগই তার মুসলমান। কাকে দোষ দেবেন? ইন্ডিয়ান সাধারণ মানুষকে প্ররোচিত করেছে পলিটিশিয়ানরাই, লড়ো অন্য ধর্মের মানুষদের মেরে ফেলো, সাধারণ মানুষ প্ররোচিত হচ্ছে আর পলিটিশিয়ানদের হাতের পুতুল হচ্ছে। আমরা জানি যে বোম্বেতেও তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বোম্বে, দেশ বিভাগের সময়েও সেই সময় বোম্বেতে যে রায়ট হয়েছিল সেটা বোম্বের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর রায়ট, সেই সময়েও এত বেশি লোক মারা যায়নি যে পরিমাণ লোক 92-93 সালের রায়টে মারা গিয়েছিল। পুলিশ যদি এখানে চাইতো খুব সহজে রায়টটা থামাতে পারত, খুব সহজেই, হয়তো সেখানে রিজার্ভ পুলিশ লাগতো, মিলিটারি সাহায্য লাগতো, তারা খুব সহজেই এটা থামাতে পারত, কিন্তু তারা এটা থামায়নি। বেশিরভাগই চুপচাপ দর্শক ছিল। ভালো কিছু লোক চেষ্টা করেছিল, তবে সংখ্যায় কম, বেশিরভাগই ছিল নীরব দর্শক। কেউ কেউ আবার অংশ নিয়েছিল। আর আমি জানি যে পুলিশকে নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরাই, তাই পুলিশ ভালো কিছু করতে চাইলে পলিটিশিয়ানরা বাধা দেয়, তাই দোষটা আবারও পলিটিশিয়ানদের উপরে পড়ে। পরবর্তীতে দেশের সরকার গঠন করলো এক সদস্যের তদন্ত কমিশন সংখ্যালঘুদের শান্ত করার জন্য, আর এখানে বসালো জাস্টিস শ্রীকৃষ্ণকে। এই কমিশনকে তখন বলা হতো শ্রীকৃষ্ণ কমিশন। আর আমরা জানি জাস্টিস শ্রীকৃষ্ণ ছিলেন আর এখনও আছেন একজন খাঁটিয়া ধর্মভীরু হিন্দু, আবার একই সাথে তিনি একজন সৎ আর নির্ভীক জজ, আমাদের অতিথি জাস্টিস সুরেশের মতো একজন সৎ আর নির্ভীক জজ। তিনি যে রায় দিয়েছিলেন, ইন্ডিয়া সরকার সে রায় হজম করতে পারেনি, কয়েক বছর সময় লাগলো। আর তিনি রায়টের পুরো কেসটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলেন। তিনি পলিটিশিয়ানদের সাথে কথা বলেছেন, পুলিশের সাথে, তিনি নিজে সে সময় 26টা পুলিশ স্টেশনে গিয়েছিলেন, সবগুলো রেকর্ড দেখেছেন, কথা বলেছেন পুলিশ অফিসারদের সাথে, জুনিয়র সিনিয়র ভিকটিমদের সাথে কথা বলেছেন, মিডিয়ার সাথে বলেছেন, আর এভাবে অনেক রিসার্চের পর প্রকাশ করলেন। এই হলো সেই ডামি ভার্ডিক্ট বাই শ্রীকৃষ্ণ কমিশন। তিনি এই বইতে লিখেছেন কিভাবে আমরা এই রায়টগুলো ঠেকাতে পারি, তবে সেটা করতে সময় লাগবে। আর এই সময়ের মধ্যে সরকার বলল যা হওয়ার হয়ে গেছে। তারা জানতো যে যদি তারা রিপোর্ট অনুযায়ী কাজ করে তাহলে হয়তো ভোট ব্যাংকটা হারাবে। প্রথমে সংখ্যালঘুদের শান্ত করার জন্য তারা একটা কমিশন বানালো, কতগুলো কমিশন বলতে পারবো না, আমি আসলে জানি না যে কতগুলো কমিশনের কথা মতো কাজ হয়েছে, মনে হয় জাস্টিস সুরেশ বলতে পারবেন। ইন্ডিয়ায় এই পর্যন্ত কতগুলো কমিশন হয়েছে, তার কতগুলো সিদ্ধান্ত কার্যকর হয়েছে, কতগুলো। আর আমরা জানি এই দেরি করাটাও একটা কৌশল। সাধারণ ইন্ডিয়ানরা, বিশেষ করে মুসলমান ভিকটিমরা, আমরা ইন্ডিয়ার বিচার ব্যবস্থার উপর আস্থা রাখি। যদি পলিটিশিয়ানরা প্রতারণা করে, যদি দেশের অন্য নাগরিকরা প্রতারণা করে, যদি পুলিশ প্রতারণা করে এই দেশের মধ্যে, আমরা তারপরেও আস্থা রাখব বিচার ব্যবস্থার উপর। আর আমরা জানি যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের যে ক্ষতি হলো সেটা আর ফেরানো যাবে না। তার কয়েক মাস পরে আমরা জানতে পারলাম 1993 সালের 12 মার্চ একের পর এক মোট 13টা বোমা ফেটেছিল বোম্বেতে। সেখানে 250 জনেরও বেশি নিরীহ মানুষ মারা যায়, 250 জনেরও বেশি মানুষ সেখানে মারা যায়, আর 700 জনেরও বেশি মানুষ সেখানে আহত হয়। সরকার বলল সব পরিকল্পনা করে করা। জাস্টিস শ্রীকৃষ্ণ বললেন এটা পরিকল্পনা করে করা হয়নি, এটা ছিল আসলে প্রতিশোধ। বোম্বের রায়োটে 1500-এরও বেশি মুসলমান মারা গেছে, 1500-এরও বেশি নিরীহ মুসলমান 92 সালের ডিসেম্বর এবং 93 সালের জানুয়ারিতে বোম্বে সেই রায়োটে মারা যায়, এটা তারই প্রতিশোধ। এখানে সরকার আর পুলিশ বলল এই কাজ করেছে মুসলমানদের গোপন দল, অন্য দলের সাহায্য নিয়ে, এভাবেই তারা এই বোমা ফাটিয়েছে। আর তারা বলল, সবাই একমত হলো, এমনকি পুলিশ কমিশনারও বলল এটা একটা প্রতিশোধ, বোম্বের সেই ঘটনার প্রতিশোধ। আমরা জানি যে 92-93 সালের বোম্বের সেই সাম্প্রদায়িক দাঙ্গার পরে বোম্বের রাস্তায় মুসলমানদের হাঁটা চলাফেরা করা খুবই কঠিন ছিল, ট্রেনে যাতায়াত করাও কঠিন ছিল, বাসে চড়াও কঠিন, অমুসলিম কোনো জায়গাতে যাওয়াও কঠিন, তারা মাথা নিচু করে চুপচাপ চলাফেরা করত। তারপর 12 মার্চে সেই বোমব্লাস্টের ঘটনার পর সব কিছু বদলে গেল। বেশিরভাগ মুসলমানই জানতো যে নিরীহ মানুষ হত্যা করা নিষিদ্ধ, তারপরও যারা বোমা ফাটিয়েছে তাদের উপর এদের সহানুভূতি তৈরি হলো, মনে মনে খুশিও ছিল। ইসলাম ধর্মে অন্যায়ের জবাব অন্যায় না, ইসলাম এই আক্রমণের নিন্দা করে, নিরীহ মানুষকে হত্যা করা নিন্দনীয়, অন্য কেউ অন্যায় করেছে বলে নিরীহ মানুষকে মারতে পারবেন না, অন্য কাউকে মারতে পারবেন না যদিও সে অন্য ধর্মের লোক, ইসলামে এটা নিষিদ্ধ। এটা যেই করুক মুসলিম বা অমুসলিম, যারা এই 250 জনেরও বেশি নিরীহ মানুষকে মেরেছে 1993 সালের 12 মার্চে, ইসলাম তার নিন্দা করে। বেশিরভাগ মুসলমানই জানে যে নিরীহ মানুষকে হত্যা করা হারাম, এটা নিষিদ্ধ, তারপরও তারা মনে মনে খুশি। তবে আপনি অন্যায়ের জবাবে অন্যায় কাজ করে কখনো সুবিচার পাবেন না, পাবেন না। ইসলাম এই কথা বলে না যে আপনি অন্যায় করে তার সুবিচার পাবেন, এই কাজের কোনো যৌক্তিকতাই নেই। আমরা জানি যে মুসলমানদের অত্যাচার করা হয়েছে, হত্যা করা হয়েছে, তবে এজন্য আপনি নিরীহ মানুষকে হত্যা করতে পারেন না। চিন্তা করেন, সেই বোমা হামলায় নিহত 250 জনেরও বেশি মানুষের পরিবার, তারা যখন জানতে পারবে মুসলমানরা তাদের মেরেছে, তারা ভাববে এটা আবার কি ধর্ম, তারা কি অপরাধ করেছে, আপনাকে অপমান করেছে। যে লোক আপনাকে অপমান করেছে তাকে ধরেন, তারপর তার বিচার করেন, প্রমাণ হলে শাস্তি দেন, কোনো সমস্যা নেই, সব ধর্মই অনুমতি দেবে। রাস্তায় যে নিরীহ লোকগুলো মারা গেল তারা কি অপরাধ করেছিল, চিন্তা করুন, সেই লোক সারা জীবন ইসলামের শত্রু থাকবে। ইসলাম কখনোই বলে না যে আপনি নিরীহ মানুষকে হত্যা করেন, এটা নিন্দনীয়। যদি ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক আছে বলে ধরে নেই তাহলে কাকে দোষ দেব? আমরা এটা জানি যে নিরাময়ের চেয়ে প্রতিকার ভালো, কাকে দোষ দেব? ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক আছে ধরে নিলে আমরা জানি যে যদি বিরোধী দলীয় পলিটিশিয়ানরা, বিরোধী দলের পলিটিশিয়ানরা যদি তারা সেই সময়টাতে বাবরি মসজিদ আর রামের জন্মভূমি নিয়ে গুজবটা না ছড়াতো, 93 সালে বোম্বের সে বোমা বিস্ফোরণ কখনোই ঘটতো না। এছাড়াও সরকারি পলিটিশিয়ানরা তারা খুব সহজেই সেখানে লোকজন ঠেকাতে পারত, তারা খুব সহজে বাবরি মসজিদের ধ্বংস ঠেকাতে পারত, সহজেই। তাদের কাছে সুপ্রিম কোর্টের রায় ছিল, তাদের সাথে মিলিটারি ছিল, পুলিশ ছিল, কিন্তু তারা ভয় পেয়েছিল যদি এটা করি তাহলে ভোট হারাতে হবে, এজন্য তারা মসজিদে ধ্বংস ঠেকায়নি। দ্বিতীয়, এর জন্য দায়ী সরকারি দলের পলিটিশিয়ানরা। তৃতীয়ত, সাধারণ ইন্ডিয়ানরা যারা সংখ্যালঘুদের উপর চড়াও হয়েছিল তারা সেখানে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছিল, এজন্য তারাও দায়ী, নিরীহ মানুষও দায়ী। চতুর্থত, এর জন্য দায়ী হল পুলিশ। পুলিশ খুব সহজেই বোম্বের রায়টা ঠেকাতে পারত, অথবা ইন্ডিয়ার যে কোনো জায়গায় সহজেই। সাধারণ মানুষ আমরা মিলিটারি ট্রেনিং নেইনি, পুলিশের সাথে লড়াই করে পারবো না, খুব সোজা, যে কোনো শহরের পুলিশের জন্যই খুব সোজা, বিশেষ করে বোম্বের সেই রায়টাকে থামানো খুব সোজা। সন্ত্রাসী আক্রমণ থামানো কঠিন, সেটা আমি পরে বলছি, তবে রায়ট থামানো খুব সোজা সোজা, কিন্তু তারা সেটা করেনি, তারা ভয় পেয়েছিল। খুব অল্প কয়েকজন এ অবস্থার মধ্যেও ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছিল, তবে বেশিরভাগ পুলিশই ছিল নীরব দর্শক, কেউ কেউ এতে অংশ নিয়েছিল, বেশ কিছু পুলিশ তারা চুপচাপ ছিল, ভয় পেয়েছিল, যদি পলিটিশিয়ানদের বিরুদ্ধে যায় তাহলে ট্রান্সফার করে দেবে, এখানে দোষটা তাদেরও। চতুর্থত, যাদের দোষ দেওয়া যায় তারা হলো পুলিশ। পঞ্চম, শেষ তবে কোনো অংশে কম না, সেই লোকগুলো যারা বোমা ফাটিয়েছিল। ইসলাম এমন কথা বলে না যে অন্যায় কাজ করে সুবিচার পাওয়া যায়। এই পাঁচটি দলের সবাই সমান অপরাধী। যদি সন্ত্রাসী আক্রমণ বন্ধ করতে চান মূল কারণটা খুঁজে বের করুন, অবিচার বন্ধ করুন, একটা বিশেষ গোত্রের লোকের উপর অন্যায় বন্ধ করুন, সন্ত্রাসও বন্ধ হয়ে যাবে। পুলিশের জন্য বোমা বিস্ফোরণ থামানো খুবই কঠিন, আমরা জানি, আমরা জানি এটা খুবই কঠিন, কিন্তু একটা রায়ট থামানো খুবই সোজা। একই ঘটনা আপনারা ইন্ডিয়ার বেশিরভাগ রায়টগুলো দেখেন, সবগুলো ঘটনা একই, একই মানুষগুলো জড়িত, বিস্তারিত একটু আলাদা, একই দলের লোক জড়িত। উদাহরণ হিসেবে গুজরাট হত্যাকাণ্ডের ঘটনা বলি, এটা শুরু হয়েছিল 2002 সালের 27শে ফেব্রুয়ারি আর চলেছিল সেই বছরের মার্চ মাস পর্যন্ত। এই ঘটনার আগে সবরমতী এক্সপ্রেস ট্রেনের একটা কোচ পোড়ানো হয়েছিল গোদাতে 2002-এর 26শে ফেব্রুয়ারি। আমরা ভালোভাবেই জানি, কিছুই গোপনীয় না, এটা একটা ওপেন সিক্রেট, যে এই ট্রেনে যে বগিটা পোড়ানো হয়েছিল ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী, অন্যান্য আরও প্রমাণ অনুযায়ী বলা হয়েছে যে কোচটা ভেতর থেকেই পোড়ানো হয়েছিল। এটার পক্ষে অনেক প্রমাণ রয়েছে, তবে এ সবই প্ল্যান করা ছিল, আগে থেকে ঠিক করা। মুসলমানদের উস্কানো হয়েছিল, তারা জড়ো হয়েছিল, কিন্তু তারা হত্যা করেনি, তারা নিরীহ মানুষদের হত্যা করেনি। বলা হয় যে সেখানে 59 জন লোক মারা গিয়েছিল, তবে এতে সন্দেহ আছে। হ্যাঁ, সেখানে কয়েকজন লোক মারা গিয়েছিল, ধারণা করা হয়েছিল যারা মারা গেছে তাদের অনেককে জীবিত পাওয়া গেছে, তারপর তাদের বক্তব্যটা বদলালো, এটা ভেতর থেকেই করা হয়েছে, বাবরি মসজিদ ভেতর থেকে, 9/11 ভেতর থেকে, আর গোদরাও ভেতর থেকে। এখানে যাদের দোষ দেওয়া যায় তারা হলো পলিটিশিয়ান। তারপর এর পরদিনই 2002-এর 27শে ফেব্রুয়ারি থেকে শুরু হলো, কোনো প্রতিশোধ না, প্ল্যান করা। এটা ছিল গুজরাটের নিরীহ মুসলমানদের উপর রাষ্ট্র পরিচালিত একটা হত্যাকাণ্ড, স্বতঃস্ফূর্তভাবে কিছুই না, সবকিছুই প্ল্যান করা। আর গুজরাটের নিরীহ জনগণ, তারাও প্ররোচিত হলো, তাদের টাকা দেওয়া হলো, এটারও প্রমাণ পাবেন। তারা হাজার হাজার মুসলিমকে হত্যা করলো। গুজরাট কর্তৃপক্ষের রিপোর্টে 793 জন মুসলমান মারা গিয়েছিল আর 253 জন হিন্দু মারা গিয়েছিল। তবে অনেকগুলো মানবাধিকার সংস্থা তারা বলছে প্রায় 2 থেকে 2,500 নিরীহ মানুষ মারা গিয়েছিল আর তাদের প্রায় সবাই ছিল মুসলমান। অন্যান্য রিপোর্ট বলছে 5,000-এরও বেশি নিরীহ মুসলমান মারা গিয়েছিল। হাজার হাজার মুসলমান মহিলাকে ধর্ষণ করা হয়েছে, সেখানে হাজারো মুসলমানকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, লুটপাট হয়েছে, পোড়ানো হয়েছে। তারপর সেখানে আরো অনেক মুসলমানের দোকানপাট, জীবিকার স্থান পুড়িয়ে দেওয়া হয়েছে, সবকিছু ধ্বংস করা হয়েছে। গুজরাটের রায়টে যত লোক মারা গেছে তার চেয়ে অনেক কম মানুষ মারা গিয়েছিল 9/11-এ। গুজরাটে যত লোক মারা গিয়েছিল যদি তুলনা করেন, তার চেয়ে অনেক কম মানুষ মারা গিয়েছিল 9/11-এর সেই ঘটনায়। তারপরও জর্জ বুশের মতে গুজরাটের হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা সন্ত্রাসী না। তবে যদি আমেরিকানদের ক্ষতি হয় এটা একটা সমস্যা। আমরা জানি গুজরাটে হাজারটা প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ দেখতে পাবেন লিটারেচারে, খবরের কাগজে, বুকলেটে, যেটার নাম কমিউনালিজম কমব্যাট। আরও পাবেন ভিডিও টেপ, ভিসিডি, ডিভিডি, গুজরাট হত্যাকাণ্ডের আর হত্যাকারীদের সব প্রমাণ আছে, কিন্তু কিছুই হচ্ছে না। এমনকি আমাদের বিচার ব্যবস্থাও, আমি দুঃখের সাথে বলছি, তারাও ব্যর্থ হয়েছেন। আমার মতে তাদের উপর রাজনৈতিক চাপ ছিল, আর তখন এই কারণেই ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট সেই সময় গুজরাটের হাইকোর্টের বিরুদ্ধে একটা মন্তব্য করেছিল যে তারা পক্ষপাত তুষ্ট ছিল, এটা প্রমাণিত হয়েছিল। আমার মতে এটা হয়েছে রাজনৈতিক চাপে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, তারা গুজরাটের হাইকোর্টের বিরুদ্ধে একটা রায় দিয়েছিল যে গুজরাটের রায়টা ভুল ছিল। আমার মতে হতে পারে এটা পলিটিশিয়ানরা ক্ষমতার অপব্যবহার করেছে। আর চিন্তা করুন, তারপর দেখলাম এর কয়েক মাস পরেই আমরা দেখলাম অক্ষরধাম মন্দির হত্যাকাণ্ড, 2 লোককে ধরা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল, বলা হয়েছিল তারা মুসলমান। আর তখন বলা হলো যে এই লোক দুটো মন্দিরের মধ্যে অনেক মানুষকে মেরে ফেলেছে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য। আরও বলা হলো যে এই হত্যাকাণ্ড প্রতিশোধ ছাড়া আর কিছুই না, ইসলাম এটা সমর্থন করে না। তাদের হয়তো যুক্তি আছে, এই লোকগুলো যারা এই আক্রমণ করেছে অথবা যারা অন্য উপায়ে প্রতিশোধ নিয়েছে তাদের পক্ষে যুক্তি আছে। তারা বলে যে তাদের চোখের সামনে হাজার হাজার মানুষকে মারা হয়েছে, মা বোনদের আমাদের চোখের সামনে ধর্ষণ করা হয়েছে, লুটপাট করা হয়েছে। আমরা জানি যারা দায়ী তারা আমাদের প্রতিবেশী, আমাদের আশেপাশেই থাকে, কিন্তু যখন তাদের দেখি সেই অত্যাচারের কথা মনে পড়ে। যখন তারা আইনের কাছে যায় আইন কোনো সাহায্য করে না, তাই আইন হাতে তুলে নেয়। আমি তাদের কাছে সমর্থন করছি না, ইসলাম আপনাকে এই কথা বলে না যে আইন হাতে তুলে নাও আর নিরীহ মানুষকে হত্যা করো, ইসলাম এটা সমর্থন করে না। তবে তারা সমর্থন করে, তারা বলে আমাদের মা ধর্ষিত হয়েছে, আমরা অপরাধীকে চিনি, আমাদের সামনে আছে, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাই আমরা আইন হাতে তুলে নিয়েছি। যদি আপনি অপরাধীকে শনাক্ত করতে পারেন আর আপনি যদি তার অপরাধটা প্রমাণ করে তাকে শাস্তি দেন তাহলে ঠিক আছে, আপনি কোনো নিরীহ মানুষকে হত্যা করতে পারেন না, ইসলাম এটা সমর্থন করে না। অন্যায় কাজ করে আপনি কখনোই ভালো কিছু পেতে পারেন না। তাদের প্রতি আপনার সহানুভূতি থাকতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে ইসলামে এটা অন্যায়, এটা অনৈতিক, নিরীহ মানুষ হত্যা করা। চিন্তা করুন, সখানেক নিরীহ মানুষ মারা যায় 2 লোকের প্রতিশোধের কারণে। এদের আপনজনেরা এখন ইসলামের শত্রু হয়ে যাবে, তারা কি অন্যায় করেছিল? সেই একই ঘটনা, আগে কিছু লোক নিরীহ মুসলমানদের মেরেছে, আপনারা নিরীহ হিন্দু মারলেন, ইসলাম এটাকে সমর্থন করে না। অপরাধীকে খুঁজে বের করুন, প্রমাণ করুন, শাস্তি দিন ভালো, তবে কোনো নিরীহ মানুষকে নয়। বোম্বেতে ট্রেনের মধ্যে একের পর এক বোমা ফাটলো, 7 বোমা বিস্ফোরণ হলো, হয়েছিল 11 মিনিটের মধ্যেই। আর এখানে 200 বেশি নিরীহ মানুষ মারা যায়, আহত হয় 800 বেশি। এখানে পুলিশের কর্তৃপক্ষ তারা বলল এই ঘটনাও গুজরাটের সেই রায়োটে হাজার হাজার মুসলমান হত্যার বদলা নিতে করা হয়েছে। কর্তৃপক্ষ তখন বলল এই ঘটনায় দায়ী হল এলইটি, লস্করে তৈয়বা। যদি একের পর এক ঘটনাগুলো দেখেন, এটা কি বন্ধ করা যেত? সহজেই। এর জন্য দায়ীকে এক নম্বরে সেই পলিটিশিয়ানরা যাদের প্ল্যানে গোদরাতে সবরমতী এক্সপ্রেস ট্রেনের বগিটা পোড়ানো হয়েছিল, এজন্য তারা দায়ী। দুই নম্বরে কেন্দ্রে যে লোকগুলো রয়েছে কেন্দ্রীয় সরকারে, তারা এটা থামাতে পারত, কিন্তু তারা একই দলের, সেজন্য কিছুই করেনি। তিন নম্বরে গুজরাটের সাধারণ জনগণ, তাদেরকে উস্কানো হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে, তারা ফাঁদে পড়েছিল আর তারা এজন্য সমানভাবে দায়ী। চার নম্বরে গুজরাটের পুলিশ বাহিনী, তারা সহজে থামাতে পারত কিন্তু থামায়নি, তারাও এজন্য দায়ী। আর আমরা রেকর্ড থেকে জানতে পারি বেশিরভাগ জায়গায় হত্যাকাণ্ডগুলো হয়েছিল পুলিশের তত্ত্বাবধানেই, তদন্ত কমিশন রিপোর্টে আছে, এজন্য তারাও দায়ী। পাঁচ নম্বরে গুজরাটের বিচার বিভাগ, তারা কোনো ব্যবস্থা নেয়নি। ছয় নম্বর যে লোকগুলো অন্যায়ভাবে প্রতিশোধ নিয়েছে, তারা যে বোমাগুলো ফাটিয়েছে, ইসলাম এটা সমর্থন করে না, তারাও সমানভাবে দায়ী। এই ছয় প্রকার লোকজনই দায়ী। তবে আমরা যদি প্রথমটা ঠেকাতে পারতাম, প্রথম দিকের অন্যায়গুলো, তাহলে এই সন্ত্রাসী আক্রমণটা হতো না। আর আমরা জানি যে গত এক মাসে অনেক মুসলমানকেই হয়রানি করা হয়েছে, আর এটা করেছে পুলিশ। এখানে পুলিশ বলছে এই ঘটনাটা মুসলমানরাই ঘটিয়েছে, এর পেছনে রয়েছে এলইটি, লস্করে তৈয়বা। আমি বলি যদি এ কথাটা প্রমাণ করতে পারেন তাহলে তাদের ধরে শাস্তি দেন, সমস্যা নেই, কিন্তু আপনারা এভাবে নিরীহ মুসলমানদের হয়রানি করতে পারেন না। সখানেক মানুষ জড়ো করা, সখানেক মুসলিমকে দিনের পর দিন আটক করে রাখা হয়েছে। জাস্টিস সুরেশও বলেছেন কয়েকশো মানুষকে আটক করে রাখা হয়েছে আর তাদের আপনজনেরা এ ব্যাপারে কিছু জানে না, চিন্তা করেন। আর সেই হাজার হাজার আত্মীয় স্বজন, তাদেরকে হয়রানি করা হয়েছে। আমরা জানি যে এ পর্যন্ত 22 থেকে 25 জনকে অফিসিয়ালি অ্যারেস্ট করা হয়েছে, এদের মধ্যে একজনও নিশ্চিতভাবে, এদের একজনও, অ্যারেস্ট হওয়া লোকদের মধ্যে একজনও সরাসরিভাবে এই বোমা বিস্ফোরণে জড়িত নয়, এদের সবাই অন্য কোনো ঘটনায় পরোক্ষভাবে জড়িত। যদি আপনি আসল অপরাধীকে ধরতে চান, যদি প্রমাণ থাকে কোনো সমস্যা নেই, কিন্তু এমন ঢালাওভাবে মুসলমানদের অ্যারেস্ট করা, আপনারা কি বোঝাতে যাচ্ছেন? আমরা জানি যে 300 জনেরও বেশি নিরীহ মুসলমানকে মালাওয়ানিতে জড়ো করা হয়েছিল, 300 জনেরও বেশি। কি জন্য? জিজ্ঞাসাবাদের জন্য। বুদ্ধিমান যে কোনো লোকই বলতে পারবে যে জিজ্ঞাসাবাদ করার জন্য কমপক্ষে 3-4 জন পুলিশ লাগে, যদি ঠিকমতো জিজ্ঞাসাবাদ করতে চান। একজন পুলিশ ভয় দেখাবে, একজন নরমভাবে বলবে, একজন নোট করবে, একজন সব কিছু দেখবে, কমপক্ষে 3 জন, 4 জন না হলেও 3 জন লাগবেই ঠিকমতো জেরা করার জন্য। 1-2 ঘন্টা সময় লাগবে, বিশেষজ্ঞরা বলবেন 4-5 ঘন্টা লাগতে পারে, তাই বললাম 1-2 ঘন্টা। কতজনকে তারা জেরা করতে পারবে? মালওয়ানি পুলিশ স্টেশনে কতজন পুলিশ থাকতে পারে? কতজন থাকতে পারে? একদিনে কতগুলো জেরা করবে? 10টা, 20টা, 30টা, 40টা, কতগুলো? কতগুলো? কতজন পুলিশ আছে সেখানে? বেশি হলে 100 জন, খুব বেশি যদি হয়। তারা 300 বেশি লোককে জড়ো করলো, সারাদিন তাদের দাঁড় করিয়ে রেখে তাদের ঠিকানা আর টেলিফোন নাম্বার নিয়ে ছেড়ে দিল। আপনারা কি বোঝাতে যাচ্ছেন? এটা আমার অনুরোধ যে পুলিশের উচিত হবে মুসলমানদের কিছুটা বিশ্বাস করা। রিসেন্টলি বোমা বিস্ফোরণের পরে অমুসলিম কিছু লোক একটা অনুষ্ঠান করেছিল, মুসলমানও ছিল সেখানে, সন্ত্রাস নিয়ে, একই রকম, তবে অনুষ্ঠানটা করেছিল অমুসলিমরা, একই টপিক, টপিকটা একটু আলাদা, তবে বিষয়টা ছিল একই। অমুসলিমরা করেছিল আর তারা আমন্ত্রণ করেছিল 2 জন প্রাক্তন সিনিয়র পুলিশ অফিসারকে বোম্বে থেকে, প্রাক্তন, একজন মঞ্চে আসলেন আর দোষ দিলেন পাকিস্তানের মাদ্রাসাগুলোকে সন্ত্রাসী আক্রমণগুলোর জন্য, দ্বিতীয় জন এসে দোষ দিলেন ইন্ডিয়ার মাদ্রাসাগুলোকে। বক্তৃতায় তিনি বললেন যে মাদ্রাসাগুলো তো থাকা উচিত কম্পিউটার, ইংরেজি, সমস্যা নেই, আমিও একমত, কিন্তু যদি বলেন যে ইন্ডিয়ার মাদ্রাসাগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অথবা বিচ্ছিন্নভাবে হলেও ইন্ডিয়ার কোনো সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত আছে, তাহলে আমি বলবো আপনি মিথ্যে কথা বললেন। দুর্ভাগ্যজনকভাবে সেই পুলিশ অফিসার, শ্রোতাদের মধ্যে একজন সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, অনুষ্ঠান শেষে অফিসারকে বললেন যে আপনি কি আমাকে একটা প্রমাণও দেখাতে পারবেন, মাত্র একটা প্রমাণ, যে ইন্ডিয়ার কোনো একটা মাদ্রাসা ইন্ডিয়াতে কোনো রকম সন্ত্রাসী কার্যকলাপের সাথে কোনোভাবে জড়িত আছে? তিনি বললেন আমি জানি না। চিন্তা করেন, একজন সিনিয়র পুলিশ অফিসার না জেনে কেমন একটা মন্তব্য করে ফেললেন। আপনারা কি বলতে যাচ্ছেন? হিন্দুরা তো এতে করে মাদ্রাসার বিপক্ষে যাবে। এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য যদি সিনিয়র পুলিশ অফিসাররা করেন। দেখেন, আমি কিন্তু কেয়ারফুল অফিসারের নাম বলছি না, কেন? কারণ আমি একজন দায়িত্বশীল নাগরিক। আপনারা কি বলতে চাচ্ছেন? আমি এমন কোনো মাদ্রাসার কথা জানি না ইন্ডিয়াতে, এই মাদ্রাসাগুলো বিদ্যাপীঠ, ঠিক আছে? না হয় শিক্ষা পদ্ধতি মানেন না, ইংরেজি প্রয়োজন, নতুন শিক্ষা পদ্ধতির প্রয়োজন, মাদ্রাসার লোকদের সাথে আমিও কথা বলেছি, সেগুলোর উন্নতি প্রয়োজন, উচ্চশিক্ষা প্রয়োজন, ভালো ইংরেজি কম্পিউটারের আমি একমত। কিন্তু যদি বলেন যে মাদ্রাসাগুলো সন্ত্রাসী কাজে জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা বিচ্ছিন্নভাবে, তাহলে বলবো মিথ্যে বললেন। আসলে হচ্ছেটা কি, আপনারা কি বোঝাতে যাচ্ছেন? আমরা জানি যে কয়েকশো মুসলমানকে আটক করা হয়েছে। যখন আটক করা হয়, পুলিশ যায়, তারপর বাসায় তল্লাশি করে, সেখানে তারা কিছু বই পেল জিহাদের উপর, প্রমাণ, প্রমাণ যে সে সন্ত্রাসী আক্রমণে জড়িত। বোম্বে মিডিয়ায় প্রচারিত হয়েছিল যে একই বই মোহাম্মদী রোডের বুক স্টলগুলোতে কয়েক বছর ধরে পাওয়া যাচ্ছে। এটা যদি অপরাধ, তাহলে বুক স্টলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে না কেন? একই বই জিহাদ। আমি এখানে বলতে চাই, আপনারা কি জানেন যে কোরআনেও জিহাদের কথা বলা হয়েছে? আর প্রায় সবগুলি, সব মুসলিম বাড়িতেই কোরআন শরীফ আছে। তাহলে কি বলবেন আপনারা, বোম্বের সব মুসলমানকে অ্যারেস্ট করবেন? আপনারা কি বলতে চাচ্ছেন? আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে আপনাদের বলতে চাই যে যদি আপনারা মহাভারত পড়েন, মহাভারতে কোরআনের চেয়ে অনেক বেশি খুনোখুনির কথা বলা হয়েছে। যদি আপনি তুলনা করেন, মহাভারতে যে পরিমাণ রক্তপাতের কথা আছে সে তুলনায় কোরআনের রক্তপাত অনেক কম। ভগবদ গীতা আসলে হলো কৃষ্ণের উপদেশ, অর্জুনের প্রতি কৃষ্ণের উপদেশ। অর্জুন বলছে, কিভাবে আমি জ্ঞাতি ভাইদের সাথে যুদ্ধ করব। এটা আপনারা পাবেন ভগবদ গীতার প্রথম অধ্যায় 43-46 অনুচ্ছেদে। অর্জুন যুদ্ধক্ষেত্রে অস্ত্র ফেলে দিয়ে বলল, আমি আমার ভাইদের না মেরে নিরস্ত্র অবস্থায় এখানে মারা যাব। তখনই ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ তাকে বলল, অর্জুন তুমি এতটা পুরুষত্বহীন হলে কিভাবে? তারপরে আরো কথা আছে, এখানে সময় কম, আমার ভিডিও টাইপে আছে। কৃষ্ণ বলল যে ক্ষত্রিয়ের কর্তব্য হলো যুদ্ধ করা। যদি পেছনের কারণগুলো দেখি, আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে বলছি, আমি সবগুলো যুদ্ধের সাথে একমত যেগুলো ভগবদ গীতা আর মহাভারতে আছে, কারণ আমি ঘটনা জানি। এই যুদ্ধটা ছিল ন্যায়ের সাথে অন্যায়ের যুদ্ধ, যুদ্ধটা ছিল সত্যের সাথে মিথ্যার যুদ্ধ। তারপর ভগবদ গীতা আর মহাভারত বলছে, যদি তোমাকে যুদ্ধ করতে হয় মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সে যদি তোমার ভাইও হয় কোনো সমস্যা নেই, হোক আপনজন, যুদ্ধ করো, আমরা একমত। একই কথা কোরআনও বলছে। এখানে আমি একটা কথা বলবো যে পুলিশের উচিত হবে ইন্ডিয়ার বিভিন্ন ধর্মের রীতিনীতিগুলো জানা। আর আমি যখনই সুযোগ পাই, গত বেশ কয়েক বছরে আমি অনেক অমুসলিম পুলিশ অফিসারের সাথে কথা বলেছি, সিনিয়র পুলিশ অফিসার বোম্বে, বেঙ্গালোরে, ইন্ডিয়ার আরও অনেক শহরে। আমাকে কয়েক বছর আগে হায়দ্রাবাদে ন্যাশনাল পুলিশ একাডেমিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন 100-এরও বেশি আইপিএস অফিসার, উচ্চপদস্থ পুলিশের কমিশনার, ডিআইজি, আইজি, ডিজি, ন্যাশনাল একাডেমির ডাইরেক্টর জেনারেলও সেখানে ছিলেন। আর আমার কথা শুনে তারা ধাক্কা খেলেন, আমার বেশিরভাগ কথা শুনেই তারা ধাক্কা খেলেন। বিভিন্ন ধর্মের রীতিনীতি সম্পর্কে সবারই কিছু জানা উচিত। চিন্তা করেন, আমি যদি এখন মহাভারত আর গীতার শ্লোকগুলি পেছনের কারণ ছাড়া বলি, তাহলে এখানে একটা রায়ট বেঁধে যাবে। অন্য ধর্মগুলোকেও আমাদের বুঝতে হবে। আর আল্লাহ তালার দয়ায় আলহামদুলিল্লাহ অন্য দেশের মিলিটারি আর পুলিশের সাথেও আমার কথা হয়েছে, ইংল্যান্ডে, আমেরিকায়, বাহরাইনে, সৌদি আরবে, আরব আমিরাতে। আলহামদুলিল্লাহ আমারও কথা বলতে ভালো লাগে, বিশেষ করে অমুসলিম পুলিশের সাথে, তাদের সাথে পরিচয় করাতে পারি ইসলামের। দুর্ভাগ্যক্রমে ইসলামকে তারা চেনে শুধুমাত্র আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমেই। আমি পরে মিডিয়ার ব্যাপারে বলছি, তাই আমি বলবো আমাদের একে অন্যকে বুঝতে হবে। আমাকে এর আগে অনেক অ্যাডভোকেটই বলেছেন, আর আজকে জাস্টিস সুরেশও বললেন যে শয়ে শয়ে মুসলমানদের অ্যারেস্ট করা হয়েছে, আটক রাখা হয়েছে, তাদের উপর মানসিক নির্যাতন হয়েছে, তাদের উপর হয়েছে শারীরিক নির্যাতন। অ্যাডভোকেটরা আমাকে বললেন যে তাদের মক্কেল জাস্টিস সুরেশও বললেন যে তাদের উপর নির্যাতন হয়েছে, তাদেরকে এমন কাগজে সই করতে হয়েছে যে কথা তারা মানে না, এমনকি সাদা কাগজও। যদি আপনারা জানেন যে কারা অপরাধী, কয়েকজনকে আলাদা করুন, তাদের ধরুন, যদি প্রমাণ হয় তারা এটা করেছে শাস্তি দিন, আমরা এটার বিপক্ষে না। তবে যদি হাজার হাজার নিরীহ মুসলিমকে অ্যারেস্ট করেন, আপনারা কি বোঝাতে যাচ্ছেন? চিন্তা করুন, 10 জন সন্ত্রাসীকে ধরার জন্য আপনি 1000 নিরীহ মুসলিমকে যদি অ্যারেস্ট করে হয়রানি করেন, আপনারা ওই 10 জন সন্ত্রাসীকে ধরতে পারেন বা না পারেন, এটা নিশ্চিত যে আপনারা অনেক সন্ত্রাসী বানালেন। আপনারা কি জানেন যে কোরআনেও জিহাদের কথা বলা হয়েছে? আর প্রায় সবগুলি সব মুসলিম বাড়িতেই কোরআন শরীফ আছে। তাহলে কি বলবেন, আপনারা বোম্বের সব মুসলমানকে অ্যারেস্ট করবেন? আপনারা কি বলতে চাচ্ছেন? আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে আপনাদের বলতে চাই যে যদি আপনারা মহাভারত পড়েন, মহাভারতে কোরআনের চেয়ে অনেক বেশি খুনোখুনির কথা বলা হয়েছে। যদি আপনি তুলনা করেন, মহাভারতে যে পরিমাণ রক্তপাতের কথা আছে সে তুলনায় কোরআনের রক্তপাত অনেক কম। ভগবদ গীতা আসলে হলো কৃষ্ণের উপদেশ, অর্জুনের প্রতি কৃষ্ণের উপদেশ। অর্জুন বলছে কিভাবে আমি জ্ঞাতিভাইদের সাথে যুদ্ধ করব। এটা আপনারা পাবেন ভগবদ গীতার প্রথম অধ্যায় 43-46 অনুচ্ছেদে। অর্জুন যুদ্ধক্ষেত্রে অস্ত্র ফেলে দিয়ে বলল, আমি আমার ভাইদের না মেরে নিরস্ত্র অবস্থায় এখানে মারা যাব। তখনই ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ তাকে বলল, অর্জুন তুমি এতটা পুরুষত্বহীন হলে কিভাবে? তারপরে আরো কথা আছে, এখানে সময় কম, আমার ভিডিও টেপে আছে। কৃষ্ণ বলল যে ক্ষত্রিয়ের কর্তব্য হলো যুদ্ধ করা। যদি পেছনের কারণগুলো দেখি, আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে বলছি আমি সবগুলো যুদ্ধের সাথে একমত যেগুলো ভগবদ গীতা আর মহাভারতে আছে, কারণ আমি ঘটনা জানি। এই যুদ্ধটা ছিল ন্যায়ের সাথে অন্যায়ের যুদ্ধ, যুদ্ধটা ছিল সত্যের সাথে মিথ্যার যুদ্ধ। তারপর ভগবদ গীতা আর মহাভারত বলছে, যদি তোমাকে যুদ্ধ করতে হয় মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সে যদি তোমার ভাইও হয় কোনো সমস্যা নেই, হোক আপনজন, যুদ্ধ করো, আমরা একমত। একই কথা কোরআনও বলছে। এখানে আমি একটা কথা বলবো যে পুলিশের উচিত হবে ইন্ডিয়ার বিভিন্ন ধর্মের রীতিনীতিগুলো জানা। আর আমি যখনই সুযোগ পাই, গত বেশ কয়েক বছরে আমি অনেক অমুসলিম পুলিশ অফিসারের সাথে কথা বলেছি, সিনিয়র পুলিশ অফিসার বোম্বে, বেঙ্গালোরে, ইন্ডিয়ার আরও অনেক শহরে। আমাকে কয়েক বছর আগে হায়দ্রাবাদে ন্যাশনাল পুলিশ একাডেমিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন 100 বেশি আইপিএস অফিসার, উচ্চপদস্থ পুলিশের কমিশনার, ডিআইজি, আইজি, ডিজি, ন্যাশনাল একাডেমির ডাইরেক্টর জেনারেলও সেখানে ছিলেন। আর আমার কথা শুনে তারা ধাক্কা খেলেন, আমার বেশিরভাগ কথা শুনেই তারা ধাক্কা খেলেন। বিভিন্ন ধর্মের রীতিনীতি সম্পর্কে সবারই কিছু জানা উচিত। চিন্তা করেন, আমি যদি এখন মহাভারত আর গীতার শ্লোকগুলি পেছনের কারণ ছাড়া বলি, তাহলে এখানে একটা রায়ট বেঁধে যাবে। অন্য ধর্মগুলোকেও আমাদের বুঝতে হবে। আর আল্লাহ তালার দয়ে আলহামদুলিল্লাহ অন্য দেশের মিলিটারি আর পুলিশের সাথেও আমার কথা হয়েছে, ইংল্যান্ডে, আমেরিকায়, বাহরাইনে, সৌদি আরবে, আরব আমিরাতে। আলহামদুলিল্লাহ আমারও কথা বলতে ভালো লাগে, বিশেষ করে অমুসলিম পুলিশের সাথে, তাদের সাথে পরিচয় করাতে পারি ইসলামের। দুর্ভাগ্যক্রমে ইসলামকে তারা চেনে শুধুমাত্র আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমেই। আমি পরে মিডিয়ার ব্যাপারে বলছি, তাই আমি বলবো আমাদের একে অন্যকে বুঝতে হবে। আমাকে এর আগে অনেক অ্যাডভোকেটই বলেছেন, আর আজকে জাস্টিস সুরেশও বললেন, যে শয়ে শয়ে মুসলমানদের অ্যারেস্ট করা হয়েছে, আটক রাখা হয়েছে, তাদের উপর মানসিক নির্যাতন হয়েছে, তাদের উপর হয়েছে শারীরিক নির্যাতন। অ্যাডভোকেটরা আমাকে বললেন যে তাদের মক্কেল জাস্টিস সুরেশও বললেন যে তাদের উপর নির্যাতন হয়েছে, তাদেরকে এমন কাগজে সই করতে হয়েছে যে কথা তারা মানে না, এমনকি সাদা কাগজও। যদি আপনারা জানেন যে কারা অপরাধী, কয়েকজনকে আলাদা করুন, তাদের ধরুন, যদি প্রমাণ হয় তারা এটা করেছে শাস্তি দিন, আমরা এটার বিপক্ষে না। তবে যদি হাজার হাজার নিরীহ মুসলিমকে অ্যারেস্ট করেন, আপনারা কি বোঝাতে যাচ্ছেন? চিন্তা করুন, 10 জন সন্ত্রাসীকে ধরার জন্য আপনি 1000 নিরীহ মুসলিমকে যদি অ্যারেস্ট করে হয়রানি করেন, আপনারা ওই 10 জন সন্ত্রাসীকে ধরতে পারেন বা না পারেন, এটা নিশ্চিত যে আপনারা অনেক সন্ত্রাসী বানালেন। ইন্ডিয়ার অনেক অমুসলিম সিনিয়র পুলিশ অফিসার, তাদের সাথে আমার প্রায় কথাবার্তা হয়। আর বোম্বের একজন পুলিশ অফিসার একদিন বললেন, জাকির ভাই, ডাক্তার জাকির নাই, আমি খুব খুশি হব যদি আপনি লেকচার দেন হিন্দি আর উর্দুতে, আপনার লেকচার সবাই বুঝতে পারবে ইন্ডিয়াতে। তখন বলিনি, এই কয়েক বছর আগে আমি বলা শুরু করেছি। ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় অনেক অমুসলিম আর সিনিয়র পুলিশ অফিসার তারা আমাকে বলেছে, আর তারাও জানে আল্লাহর অসীম দয়ায় আমার লেকচার শোনার জন্য হাজার হাজার লাখে লাখে মানুষ আসে। আর আমি যখন কাশ্মীরে গিয়েছিলাম, আর যেহেতু আমি ছিলাম অফিসিয়াল গেস্ট, তাই অনেক মন্ত্রী মিনিস্টারের সাথে আমার দেখা করতে হয়েছে। তবে সে সময় কাশ্মীরের গভর্নর ছিলেন সাক্সেনা, তিনি দেখা করতে চাইলেন, আমার হাতে একদম সময় নেই, অমুসলিম, সময় বের করতেই হবে, দুপুরে দাওয়াত ছিল, সময় পেলাম না, তাই সকালে গেলাম। কাশ্মীরের গভর্নর সাক্সেনা তিনি আগে ছিলেন আর্মিতে, ওনার র্যাঙ্কটা আমার খেয়াল নেই, সম্ভবত কর্নেল, মেজর বা অন্য কোনো উঁচু র্যাঙ্ক। আমরা দুজনে কাশ্মীরের অনেক বিষয় নিয়ে কথা বললাম। কয়েক বছর পর তিনি মহারাষ্ট্রের রাজধানী বোম্বেতে আসলেন, এবারও দেখা করতে চাইলেন, আমাকে রাজভবনে ডেকে পাঠালেন, গভর্নরের বাসভবন। আমিও দেখা করতে গেলাম। তিনি বললেন, ডাক্তার জাকির নায়েক, কাশ্মীরে আপনার লেকচারের যে প্রভাব আর আপনাকে মানুষ যেভাবে মেনে চলে, আমরা চাই আপনি আবার আসেন, আমরা চাই আপনি কাশ্মীরে টেলিভিশনে অনুষ্ঠান করেন, রেডিওতে অনুষ্ঠান করেন। তখন আমি প্রশ্ন করলাম, আপনার কি মনে হয় আমার লেকচারে কোনো কাজ হবে? আমি জানি যে এমন কোনো আয়াত নেই পবিত্র কোরআনে যেখানে নিরীহ মানুষ হত্যা করাকে সমর্থন করা হয়েছে, এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোনো হাদিস হয়ে কথা বলা হয়নি যে আপনি নিরীহ মানুষ মারতে পারেন, এমনকি আপনার উপর যারা অবিচার করে সেই ধর্মের হলেও না, এটা আমি জানি, আমি বলতেও পারবো, কিন্তু এর পাশাপাশি অনেক নিরীহ মুসলমান প্রায় হয়রানির শিকার হচ্ছে। পুলিশ আমাদের বলছে যে এই সব কিছুর পেছনে রয়েছে এলইটি, লস্করে তৈয়বা, তর্কের খাতিরে আমি এটা মেনে নিলাম। আর পুলিশের কথাই বলছে যে স্থানীয় লোকজন এটার সাথে জড়িত আছে, না হলে এই বোমা বিস্ফোরণগুলো হতোই না, এটাও মেনে নিলাম। চিন্তা করেন, সবাই যদি লস্করে তৈয়বার সাথে জড়িত থাকে আর আপনি যদি হাজারটা মানুষ ধরে জিজ্ঞাসাবাদ করেন, তারা সঙ্গে সঙ্গে নতুন রিক্রুট পাবে, সঙ্গে সঙ্গে তাদের উপর অত্যাচার করেন, সঙ্গে সঙ্গে রিক্রুট, এমনকি পুলিশও লস্করে তৈয়বাকে হেল্প করছে। দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমি চাই না আমাকে ভুল বুঝলে হয়তো আমাকে অ্যারেস্ট করতে আসবেন আপনারা। আপনারা কি বোঝাতে চাচ্ছেন চিন্তা করুন। ধরুন আমি মেনে নিলাম যে আপনার অনুমানটাই ঠিক, লস্করে তৈয়বার সাথে জড়িত আর স্থানীয় লোকজনও আছে, কিন্তু আপনাদের উচিত মুসলমানদের কিছুটা বিশ্বাস করা, কিন্তু এভাবে হাজার হাজার মুসলিমকে এক জায়গায় জড়ো করা, আমরা জানি আমরা বুঝি যে অপরাধীদের ধরাটা খুবই কঠিন, বিশেষ করে এই বিস্ফোরণটা ঘটানো হয়েছে নিখুঁতভাবে, একেবারে নির্ভুলভাবে, এর পেছনে দক্ষ লোক ছিল। পুলিশের ভাষ্য অনুযায়ী আমরা জানি এটা খুবই কঠিন, আপনাদের অবস্থা বুঝতে পারি, কিন্তু তার অর্থ এই না জিজ্ঞাসাবাদ করার জন্য আপনারা কিছু নিরীহ মানুষকে ধরেন, মেনে নিলাম, কিন্তু হাজার হাজার, আপনারা এখানে কি বোঝাচ্ছেন? আপনার কি মনে হয় আমার লেকচারে কাজ হবে? খুব বেশি হলে আমার কথাগুলো শুনবে 2-3%, 5%, তার বেশি না। আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে, এখানে মূল কারণটা কি? আর পুলিশের উচিত হবে মানুষের বিশ্বাস অর্জন করা, যদি এই বিশ্বাসটা না থাকে তাহলে তারা কিভাবে সন্ত্রাস ঠেকাবে? যদি আপনি শ্রদ্ধা পেতে চান অন্যকে শ্রদ্ধা করুন। তবে অনেক ভালো পুলিশ অফিসাররা আছেন, আমার অনেক বন্ধু অ্যাডভোকেট আর লয়ার, তারা আমাকে বলেছেন যে ভালো পুলিশ অফিসাররা আছে যারা মানুষ বিপদে পড়লে সাহায্য করেছে, কিছু কিছু পুলিশ অফিসার আসলেই খুব ভালো, মানুষ বিপদে পড়লে সাহায্য করেছে, কিন্তু সাধারণভাবে ও আপনার দাড়ি আছে, দাড়ি রেখেছেন কেন? আপনি প্যান্ট পরেছেন গোড়ালির উপরে, এভাবে পরেছেন কেন? মাথায় টুপি আছে? যেন এরকম কোনো একটা নিয়ম আছে যে সন্ত্রাসীদের দাড়ি থাকতে হবে আর তারা প্যান্ট পরবে গোড়ালির উপরে, মাথায় টুপি, তাহলে তো আমি এক নম্বর সন্ত্রাসী, এই যে প্যান্ট পরে গোড়ালির উপরে আমার মাথায় টুপি, মুখে দাড়ি। আপনারা কি বোঝাতে যাচ্ছেন? আপনাদের আসলে জানতে হবে ইসলাম ধর্মটাকে, আপনাদের বুঝতে হবে। একই কথা, আমি চাই না পুলিশের কেউ ভুল বুঝুক আমাকে, আমি মুসলমানদের বলি যে নিরীহ মানুষকে মারা অন্যায়। অনেক মুসলমানই আমার সাথে একমত নয়, কোরআন এটা নিন্দা করে, আমাদের নবীজিও নিন্দা করেন, নিরীহ মানুষ হত্যা করার কোনো যুক্তি আপনি পাবেন না। আমি সত্যি কথাই বলবো, আর একই সাথে আমি সত্যি কথা বলবো পুলিশকে উদ্দেশ্য করে, আশা করি তারা এই অবস্থাটা বুঝবে। আর জুলিও রবের কথা অনুযায়ী, ওনার লেখাটা হিন্দুস্তান টাইমসে ছাপা হয়েছিল সম্ভবত 9 সেপ্টেম্বরের কাগজে, তিনি বলেছেন যে যত বেশি নিরপরাধ লোককে অ্যারেস্ট করা হচ্ছে সফল হওয়ার সম্ভাবনা ঠিক ততটাই কমে যাচ্ছে, যত বেশি নিরীহ লোককে অ্যারেস্ট করবেন আসল অপরাধীদের ধরতে পারার সম্ভাবনা ততটাই কমে যায়। 2006 সালের 2 সেপ্টেম্বর বোম্বের পুলিশ কমিশনার এ.এন. রায় একটা ভালো কাজ করেছিলেন, তিনি প্রায় সখানেক মুসলিম নেতাদের একটা চিঠি দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে তদন্ত নিরপেক্ষভাবেই হচ্ছে, মুসলিমদের হয়রানি করা হচ্ছে না, আমিও ওনার একটা চিঠি পেয়েছি। তিনি আরও বলেছেন যদি আমাদের কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, তাহলে যেন তার সাথে কথা বলি, আলোচনা করি, এটা আসলে ভালো পদক্ষেপ। চিঠিটা কয়েকদিন আগে এসেছে, সম্ভবত 1 সপ্তাহ আগে। আমি আশা করি এটা যেন শুধুমাত্র লোক দেখানো না হয়, নিরীহ মুসলমানদের যেন আসলেই হয়রানির শিকার হতে না হয়। আপনারা যদি সত্যি বিশ্বাস অর্জন করতে চান তাহলে চেষ্টা করুন যেন মুসলমানদের বিশ্বাসটা অর্জন করা যায়, আর একমাত্র তখনই আপনারা আসলে অপরাধীদের ধরতে পারবেন। আর যদি অপরাধীদের ধরতে পারেন, তারা যেই হোক, অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত। আমরা জানি যে কর্তৃপক্ষ তারা আমাদের বলে যে কেন বেশিরভাগ মুসলমানদের ধরা হচ্ছে, এখানে তারা যুক্তি দিয়েছিল যে যদি আমরা ভালোভাবে দেখি যে পাঞ্জাবের সন্ত্রাসের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বেশিরভাগ তারা হলো শিখ, উলফার ক্ষেত্রে আসামে বেশিরভাগ লোক হিন্দু, তামিলনাড়ুতে এলটিটিই তারাও হিন্দু, আর একইভাবে বোম্বেতে, কারণ আমরা বেশিরভাগ মনে করি যে এখানে পাকিস্তান আর কাশ্মীর আছে তারা হবে মুসলিম। তর্কের খাতিরে আপনার কথা মেনে নিলাম, যদি পাঞ্জাবে কোনো সন্ত্রাসী আক্রমণ হয়, পাঞ্জাবের বেশিরভাগ মানুষ হলো শিখ, তাই শিখদের অ্যারেস্ট করা হবে সেটাই স্বাভাবিক। আসামে বেশিরভাগ হিন্দু, তাই হিন্দু অ্যারেস্ট হবে সেটাই স্বাভাবিক। তামিলনাড়ুতে বেশিরভাগ হলো হিন্দু, এখানেও হিন্দু অ্যারেস্ট হবে স্বাভাবিক। বোম্বে এখানে বেশিরভাগ মানুষ কি মুসলমান? মুসলমানরা এখানে সংখ্যালঘু, তাহলে তাদের কেন অ্যারেস্ট করা হচ্ছে? যদি আপনাদের মনে হয় যে কাজটা করেছে কাশ্মীর বিদ্রোহীরা, যদি আপনাদের কাছে প্রমাণ থাকে আমাদের কোনো আপত্তি নেই। তবে আপনি কি ভাবেন এলটিটি বোম্বেতে আসতে পারে না? উলফারা কি আসতে পারে না বোম্বেতে? শিখরা কি আসতে পারে না বোম্বেতে? আপনারা বলতে পারেন না এই কাজটা অবশ্যই মুসলমানদের, আপনারা বলতে পারেন সম্ভাবনা বেশি, আর যদি প্রমাণ করতে পারেন আমরা মেনে নেব। আপনাদের বলতে চাই যে অপরাধীদের শনাক্ত করুন, যারা এর জন্য দায়ী তাদের ধরে শাস্তি দিন। তবে হাজার হাজার নিরীহ মুসলমানকে হয়রানি করবেন না, আমাদের কাছে অনেক রেকর্ড আছে। মহারাষ্ট্রের এটিএস এর রিপোর্ট অনুযায়ী এই কয়েক মাস আগে 16 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে যারা একটা উগ্রবাদী হিন্দু দলের সদস্য। তারা তিনটা মসজিদে বোমা বিস্ফোরণের সাথে জড়িত ছিল। এর একটা হয়েছিল পারবনির মসজিদে, আরেকটা জানলার মসজিদে, আরেকটা পুনাতে, তিনটা। আর কিছুদিন আগে 6 এপ্রিলে এক জায়গায় ভুলক্রমে একটা বোমা বিস্ফোরিত হয়, ভুলক্রমে কিছু লোক বোমা বানানোর সময় সেটা ফেটে যায়, মারা যায় 4 জন লোক আর আহত হয় 11 জন। যখন তদন্ত করা হলো তখন দেখা গেল এই লোকগুলোর অনেকেই সেই উগ্রবাদী হিন্দু দলের সদস্য। আর পুলিশ জানতে পারলো যে প্ল্যানটা ছিল তারা মসজিদ আক্রমণ করবে শিখদের ছদ্মবেশে, ঘটনাটা কয়েকদিন আগের। আর তখন মুসলমান আর শিখদের মধ্যে একটা গোলমাল চলছিল, একটা শিখ মেয়ে আর একটা মুসলিম ছেলে বিয়ে করেছিল, এটা নিয়ে উত্তেজনা। তারা শিখদের ছদ্মবেশে এই কাজটা করে একটা ফায়দা লুটতে চেয়েছিল, এমন ঘটনার কথাও জানি যেখানে হিন্দুরা আক্রমণ করেছে তাদের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে। তাই বলতে পারবেন না যে এখানে অবশ্যই মুসলমান জড়িত, হতে পারে সম্ভাবনা বেশি, আমি অস্বীকার করছি না। এই তো কয়েক মাস আগে শুক্রবারে 8ই সেপ্টেম্বর 4টা বোমা ফেটেছিল মালেগাঁওতে, একটা ফেটেছিল মসজিদের সামনে আর একটা কবরস্থানের সামনে। এখানে 35 জন মুসলমান মারা গেছে আর আহত হয়েছে 100 জনের বেশি মুসলমান। আবারও প্রধান সন্দেহভাজন এলইটি। হতে পারে তবে প্রধান নয়, চিন্তা করুন এটা আসলে একটা খেলা, এটা হলো একটা নামের খেলা। যদি আপনি আমেরিকায় যান সেখানে আছে আল কায়দা আর এখানে হলো এলইটি। আমি একটা খবর দেখেছিলাম ডিএনএ পত্রিকায় 6ই সেপ্টেম্বরে, ভদ্রলোকের নাম হলো জোসেফ, তিনি বলেছেন যে পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলেন যে খুব বেশি কাদা ছোড়াছুড়ি করলে সমস্যার সমাধান হয় না, আসল অপরাধীও কখনো ধরা পড়ে না। আপনারা ঠিকভাবে তদন্ত করুন, যদি তাদের ধরতে পারেন তাহলে তাদের শাস্তি দিন, তারা যেই হোক না কেন, তারা হোক মুসলিম বা অমুসলিম, তারা হোক কাশ্মীরি বিদ্রোহী অথবা পাকিস্তানি, হোক উলফা অথবা এলটিটি, যদি প্রমাণ হয় তারা জড়িত ছিল অবশ্যই শাস্তি হওয়া উচিত। আমি এখানে কোনো সন্ত্রাসী কাজকে সমর্থন করছি না, একেবারেই না, তবে আপনাদের সবার আগে যে জিনিসটা করা উচিত, বুঝতে হবে এই তদন্তগুলি হওয়া উচিত নিখুঁতভাবে, দেশের মানুষকে বিশ্বাস করাতে হবে। এসবের পেছনে আরেকটা কারণ হলো মিডিয়া, বিশেষ করে সেই মিডিয়া যেটা নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরা, এদের ব্যাপারে সাবধান হতে হবে। আর এই মিডিয়া সবসময় যেটা করে, সাদাকে কালো, দিনকে রাত বানায়, নায়ককে ভিলেন আর ভিলেনকে নায়ক, এটা তারা প্রায় করে থাকে। আমার ভিডিও ক্যাসেট দেখবেন, এর অনেকগুলো উদাহরণ দিয়েছি। তবে ইন্ডিয়ায় আমাদের ভাগ্য ভালো যে এখানে জনপ্রিয় মিডিয়াগুলো পলিটিশিয়ানরা নিয়ন্ত্রণ করে না, আর আমরা দেখি যে এই মিডিয়া সত্যি খবরটা আমাদের জানাচ্ছে। হতে পারে সেটা গুজরাটের রায়ট, 93 সালের বোম্বে রায়ট, অথবা আজকেও নিরীহ মুসলমানরা হয়রানির শিকার হচ্ছে। এখানে মিডিয়া বলতে নিউজ পেপার, টিভি চ্যানেল, তারা আমাদেরকে সত্যি খবরটা জানিয়ে আসছে কোথায় কি ঘটছে, একেবারে পুরোটা না, মাঝে মধ্যে তারা এমন খবর প্রচার করে যেটা খুব চাঞ্চল্যকর, এমন খবর পেলে তারা চেক না করেই চালিয়ে দেয়, চাঞ্চল্যকর খবর ছাপিয়ে দাও। তবে সামগ্রিকভাবে আমাদের মানতে হবে যে আমাদের মিডিয়া এখনো সৎ। আমি মুসলিম মিডিয়ার কথা বলছি না, অমুসলিম মিডিয়ার কথা বলছি। আমরা এখানে জানি যে মিডিয়া সৎ আর তারা খবরটা সত্যিই জানায়, তবে সাবধান থাকতে হবে ওই মিডিয়ার ব্যাপারে যেটা পলিটিশিয়ানরা নিয়ন্ত্রণ করে। আর আমি যদি আপনাদের ইন্ডিয়ার বিচার বিভাগ সম্পর্কে বলি, ইন্ডিয়ার সাধারণ মানুষ বিশেষ করে মুসলিম ভিকটিমরা ইন্ডিয়ার বিচার বিভাগের উপর আমাদের আস্থা আছে। তবে কিছু মানুষ বলে সেখানেও খারাপ লোক আছে, তার বিচার বিভাগের কলঙ্ক। তবে সামগ্রিকভাবে আমরা জানি বেশিরভাগ বিচারক তারা ন্যায়পরায়ণ আর তারা সৎ। শুধু আশা করব যেন এই মানুষগুলোকে পলিটিশিয়ানরা নিয়ন্ত্রণ না করে। আমি যতদূর জানি বেশিরভাগ জজেরাই পলিটিশিয়ানদের কথাই তেমন প্রভাবিত হয় না। যদি কখনো এই পলিটিশিয়ানরা ইন্ডিয়ার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা শুরু করে তাহলে আল্লাহ আমাদের রক্ষা করুন। তবে এখনো আমরা বিচার বিভাগের উপর আস্থা রাখি। আর সবশেষে আমাদের বুঝতে হবে যে আমরা যেহেতু জানি যে সন্ত্রাসের পেছনে কারণটা হলো অবিচার, কারণটা হলো একটা বিশেষ গোত্রের মানুষের উপর অত্যাচার করা, এটাকে বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করতে হবে? আমি আগেও বলেছি, এক নম্বর, পলিটিশিয়ানদের সৎ হতে হবে, ন্যায়বান হতে হবে। ভোট ব্যাংক নিয়ে তাদের দৌড়াদৌড়ি করা চলবে না, অন্যায় করা চলবে না। তারা যদি সৎ হয়, ন্যায়বান হয়, হতে পারে তারা কোনো আসন পেল না, কিন্তু এটা নিশ্চিত যে সন্ত্রাস বন্ধ হবে। দুই নম্বর পয়েন্ট, ইন্ডিয়ার সাধারণ জনগণ তাদের উচিত হবে না পলিটিশিয়ানদের উস্কানিতে মেতে ওঠা আর উস্কানিতে মেতে উঠে মানুষকে হত্যা করা। তিন নম্বর পয়েন্ট, যে পুলিশ সৎ হতে হবে, তাদের ন্যায়বান হতে হবে। যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সেই মানুষকে পুলিশই রক্ষা করবে, তারা পলিটিশিয়ানদের হাতের পুতুল হবে না। আমরা জানি এমন করলে হয়তো তাদের ট্রান্সফার করা হবে, কিন্তু যদি সব পুলিশ অফিসার সৎ হয়, নতুন যে পুলিশ অফিসার আসবে সেও তাহলে সৎ হবে, তখন পলিটিশিয়ানরা কি করবে? যদি পুলিশ বাহিনীর প্রত্যেকেই, আমি সবাইকে দোষ দিচ্ছি না, আমাকে ভুল বুঝবেন না, আমি জানি তাদের বেশিরভাগই সৎ, ভালো থাকতে চায়, কিন্তু সব সময় পলিটিশিয়ানদের চাপের মুখে থাকে আর ভয়ে থাকে তাদের কখন ট্রান্সফার করা হবে, হয়রানি করা হবে। কিন্তু পুরো পুলিশ বাহিনী বসে যদি একসাথে সিদ্ধান্ত নেয় আমরা সৎ থাকবো, আমাদের ট্রান্সফার করা হলে নতুন যে আসবে সেও সৎ হয়ে যাবে, আর এরকম করলে বেশিরভাগ সমস্যা অবিচার বন্ধ হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। অন্য নিরীহ মানুষকে তারা হত্যা করতে পারে, যদিও সেই মানুষগুলো তাদের উপর যারা অত্যাচার করছে সেই একই গোত্রের মানুষ। এসব মেনে চললে এটা নিশ্চিতভাবে বলা যায় যে অবিচার বন্ধ হবে, আর তখন ইন্ডিয়া খুব সুন্দর একটা দেশ হবে। এটা বলা হয় যে আগামী 2020 সালের মধ্যে ইন্ডিয়া একটা সুপার পাওয়ার হবে। যদি ইন্ডিয়ার হিন্দু মুসলমানেরা আমরা একসাথে থাকি, যদি অন্যকে ভালোবাসি, পাশাপাশি থাকি, আমাদের মধ্যে পার্থক্য থাকবে, পার্থক্যগুলো না থাকুক, এই পার্থক্য নিয়েই থাকবো, তবে একে অন্যকে ভালোবাসবো, সবাই শান্তিতে থাকবো, পাশাপাশি থাকবো, আবার ইন্ডিয়া সুপার পাওয়ার হবে। একবার মহাত্মা গান্ধী বলেছিলেন, যদি ইন্ডিয়াকে উন্নত করতে হয় তাহলে ইন্ডিয়ার দরকার একজন স্বৈর শাসক যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সৎ এবং ন্যায়পরায়ণ। মহাত্মা গান্ধী আমাদের জাতির পিতা, তিনিই বলেছেন ইন্ডিয়ার জন্য সবচেয়ে ভালো হবে যদি একজন স্বৈর শাসক আসে যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। তিনি একজন সৎ মানুষ ছিলেন, কেউ সুবিচারের জন্য আসলে তিনি দেখতেন না সে মুসলিম না অমুসলিম, সুবিচার চাইলে সুবিচার করেছেন। এজন্য তাকে বলা হতো আল ফারুক, যে ব্যক্তি সত্য থেকে মিথ্যাকে আলাদা করে। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের সূরা ইসরার 81 নম্বর আয়াতটি আমি বলেছিলাম যে
কুল জাল হক মাযাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা,
যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা তার নিজের কারণে একদিন বিলুপ্ত হবে। আমার লেকচার শেষ করার আগে ডক্টর অ্যাডাম পিয়ারসনের একটা উদ্ধৃতি দিচ্ছি, যারা ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা আরববাসীদের হাতে চলে যাবে, তারা এটা বুঝতে পারে না যে ইসলামিক বোমা অনেক আগেই পৃথিবীতে পড়েছে। এটা পড়েছে সেই দিন যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এতক্ষণ এই বক্তৃতা শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আমাদের প্রশ্নোত্তর পর্ব থেকেও আপনারা অনেক কিছু জানতে পারবেন। প্রথমে আমি অনুরোধ করব মহিলাদের মধ্য থেকে কাউকে প্রশ্ন করার জন্য। কোন অমুসলিম বোন কি প্রশ্ন করবে?
আসসালামু আলাইকুম, উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম প্রীতি শেঠি। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, আপনি আপনার বক্তৃতায় বললেন যে ওসামা বিন লাদেনকে আমরা সন্ত্রাসী বলতে পারি না, যেভাবে বিবিসি আর সিএনএন এই খবর প্রচার করছে, কিন্তু এর পাশাপাশি এই চ্যানেলগুলো থেকেই আমরা এই বিস্ফোরণের বিভিন্ন খবর আর হতাহতের সংখ্যা জানতে পারি। একই চ্যানেল থেকে এই খবরটা কি আমরা বিশ্বাস করবো নাকি করবো না? থ্যাংক ইউ স্যার।
বোন, আপনি খুব সুন্দর আর প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। আমি বলছি যে আমরা যখন ওসামা বিন লাদেনের কথা বলছি তখন বিবিসি বলছে সে সন্ত্রাসী, এটাতে বিশ্বাস করব না, কিন্তু সেই বিস্ফোরণে যে নিহতের সংখ্যা বলছে সেটাতে বিশ্বাস করব কি না, এই জন্যই বলছিলাম যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তার অর্থ এই নয় যে বিবিসির সব খবরই ভুল বা মিথ্যা। সেই খবরটাতে তারা একজন হিরোকে ভিলেন বানাচ্ছে। আশা করি উত্তরটা পেয়েছেন।
আমার নাম হলো শ্যাম, শ্যাম সুনার। আমি মারাঠি মহানগর পেপারে কাজ করি, চাকরি করি। আজ আপনার লেকচার শুনে আমি প্রশংসার ভাষাও হারিয়ে ফেলেছি, কিন্তু আমার এটা মনে হয় যে ভারতে হিন্দু আর মুসলমানদের এক হওয়ার জন্য কিছু না কিছু একটা করা দরকার। আমার সেটাই মনে হয়, আর তাই করছি গত 10-12 বছর ধরে। কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে ভারতে বস্তিতে যারা থাকে তারা গ্রাম থেকে এসেছে, বোম্বেতে এসেছে রুটি রুজির জন্য, এই বস্তিগুলোতে যে হিন্দু আর মুসলমান আছে তারা একে অন্যকে অপছন্দ করতে পারে আর অপছন্দ করেও, এখন এই অপছন্দগুলোকে দূর করার জন্য আপনার কি মতামত? ইন্ডিয়াতে হিন্দু আর মুসলমান ধর্মের লোক কিভাবে একসঙ্গে পাশাপাশি থাকতে পারবে?
ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই ব্যাপারটাতে আমার মতামত কি যে আমরা কিভাবে হিন্দু আর মুসলমানদের একতা আনতে পারবো, কিভাবে তাদের একত্রিত করতে পারবো, এর উত্তরে আমি বলবো আমার একটা ভিডিও লেকচার আছে হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্যগুলো নিয়ে। আমি বোম্বে লেকচার দিয়েছি, চেন্নাইতেও লেকচার দিয়েছি, ইন্ডিয়ায় অনেক জায়গায় লেকচার দিয়েছি, আর সেসব জায়গায় আমি দেখেছি যে হাজার হাজার মানুষ সেখানে এসেছে। বোম্বেতে এসেছিল 20,000 লোক, চেন্নাইতেও তাই, আর অন্যান্য জায়গাতেও একই অবস্থা ছিল। অনেক অমুসলিম সেখানে উপস্থিত ছিলেন, হাজার হাজার হিন্দু আমার বক্তৃতা শুনতে এসেছিলেন, আর তাদের অনেকে আমাকে বললেন যে ভাই জাকির, একজন হিন্দু আমাকে বললেন, আমাদের এই হিন্দু ধর্ম সম্পর্কে গত 40 বছরের জীবনে আমি যেটা জানতে পারিনি সেগুলো 4 ঘন্টা জানতে পারলাম। আমি এক্ষেত্রে কোরআন মেনে চলি, যেটা আছে সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে,
তালাবিলা কালমিতিন সাওয়া ইমরানা বাইনাকুম,
এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে একই। প্রথমটা কি?
আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ,
আমরা এক আল্লাহর উপাসনা করি। আমাদের বুঝতে হবে, আর এটা কখনোই মনে হয় না যে হিন্দু ধর্ম একই জিনিস, ইসলাম ধর্ম একই জিনিস, খ্রিস্টান ধর্ম একই জিনিস, এই কথাটা ঠিক না। হিন্দু কোনো পণ্ডিতকে মুসলমান হতে বললে তিনি হবেন না, কোনো মুসলমানকে খ্রিস্টান হতে বললে তিনি হবেন না, খ্রিস্টান যাজককে হিন্দু হতে বললে তিনি হবেন না, একই জিনিস কোথায়? এগুলো মোটেই এক নয়, আমাদের মানতে হবে বেশ কিছু পার্থক্য আছে, তবে কিছু সাদৃশ্যও আছে। আসুন আমরা সবাই অন্ততপক্ষে সাদৃশ্যগুলো মেনে নিই, পার্থক্যগুলো না হয় থাকলো। আমি যেটা বলি যে আমাদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে হতে পারে সেটা ভগবদ গীতা, হতে পারে বেদ, হতে পারে উপনিষদ, বাইবেল, কোরআন, আসুন সাদৃশ্যগুলো দেখি, পার্থক্যগুলো নিয়ে আলোচনা পরে করব আমরা, তবে যে কথাগুলো একই আসুন আমরা সবাই সেগুলো মেনে চলি। আমি আমার লেকচারে এমন অনেক সাদৃশ্যের কথা বলেছি, অনেকগুলি, এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। আর আমাদের মধ্যে অনেকেই ব্যাপারটা জানে না, মুসলমান তাদের ধর্ম সম্পর্কে জানে না, হিন্দু তাদের ধর্ম সম্পর্কে জানে না। অনেক মুসলমান প্রতিবাদ করেছে, হিন্দু ধর্ম আর ইসলামের মধ্যে সাদৃশ্য অসম্ভব। অনেক লোক এসেছিল শুধু তর্ক করার জন্য, যেন আমি আজে বাজে বকছি, হিন্দু আর মুসলমান একই, অসম্ভব। কিন্তু তারা যখন আমার লেকচার শুনলো তখন বিস্মিত হলো, যারা তর্ক করতে এসেছিল তারাও সে কথাগুলো মেনে নিল, আর অনেক হিন্দু সেখানে ছিল। আমাদের বুঝতে হবে আমাদের মধ্যে একই কথাগুলো মেনে চলতে হবে। তার প্রথম কথাটা হলো
আল্লাহ নাবুদা ইল্লাহ,
আমরা উপাসনা করি একমাত্র আল্লাহর, এটাই সবচেয়ে বড় মিল। এখানে আরো উদ্ধৃতি দেওয়া যায়, বেদের উদ্ধৃতি দেওয়া যায়, ভগবত গীতার উদ্ধৃতি দেওয়া যায়, এটা আছে ছন্দকীয় উপনিষদের 6ষ্ঠ অধ্যায়ের 2য় পরিচ্ছেদের 1ম অনুচ্ছেদ,
একম এবিদিতিয়াম,
স্রষ্টা একজনই, দ্বিতীয় কেউ নেই। এছাড়া শ্বেতসূত্র উপনিষদের 6ষ্ঠ অধ্যায়ের 9ম অনুচ্ছেদে আছে,
নাচসে কসিজ জনিতা নচ দীপ,
তার কোনো প্রভু নেই, তার কোনো মা বাবা নেই। এটা একটা সংস্কৃত উদ্ধৃতি, তার মানে সর্বশক্তিমান স্রষ্টার কোনো মা বাবা নেই, তার কোনো মালিক নেই। এছাড়াও আপনারা দেখতে পাবেন এটা আছে শ্বেতসূত্র উপনিষদের 4নম্বর অধ্যায়ের 19নম্বর অনুচ্ছেদে,
নতস্তিপতি মাস্তি,
সর্বশক্তিমান স্রষ্টা তার কোনো প্রতিকৃতি নেই, তার কোনো প্রতিমা নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই। একই কথা বলছে যজুর্বেদ 32নম্বর অধ্যায়ের 3নম্বর অনুচ্ছেদে,
নতস্তিপতি মাস্তি,
সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমা নেই। তাহলে আপনি যদি বেদ পড়েন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, দেখবেন সেখানে একটাই স্রষ্টা। তাই মানুষ অনেক সময় ধর্মগ্রন্থ সম্পর্কে জানে না। আর এই প্রশ্নটা কয়েকদিন আগে আমাকে করা হয়েছিল স্টার নিউজ চ্যানেলের একটা সাক্ষাৎকারে, আমাকে প্রশ্ন করেছিল জাকির ভাই, বন্দে মাতরম শব্দটা, এটা সম্পর্কে আপনার মতামত কি, এই শব্দটাকে মুসলমানরা বলতে পারবে? আমি বললাম মুসলমান বলতে পারবে কিনা সে ব্যাপারে পরে আসছি, আগে বলি হিন্দু ধর্ম কি বলে। তিনি প্রথমে বোঝেননি আমি কি বলতে চাচ্ছি। আমি বললাম বেদের পণ্ডিতরাও বলবেন, বেদে বলা আছে যে স্রষ্টার কোনো প্রতিমা নেই, তাই আপনি যখন বলছেন বন্দে মাতরম, অর্থাৎ এই দেশ আপনার মা, তাকে স্রষ্টা বলছেন, এখানে পণ্ডিত লোক, আমি সাধারণ মানুষের কথা বলছি না যারা ধর্মগ্রন্থ সম্পর্কে বেশি কিছু জানেন না, তবে পণ্ডিত কাউকে জিজ্ঞাসা করেন তিনি বলবেন বন্দে মাতরম আর বেদের কথা পরস্পর বিরোধী। কারণ বন্দে মাতরম কম করে হলো তিন জায়গায় বলছে, আমি তোমার সামনে নতজন হই, আমি তোমাকে পূজা করি। আপনারা দেখবেন আর্য সমাজ আর এছাড়া অনেক বিখ্যাত পণ্ডিত তাদের মতে বেদের কথা অনুযায়ী মূর্তি পূজা করা নিষিদ্ধ। আপনারা দেখবেন ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের 20 অনুচ্ছেদে আছে মূর্তি পূজা করা সম্পূর্ণ নিষেধ। তাই হিন্দু ধর্মগ্রন্থগুলো দেখলে বুঝতে পারবেন দুর্ভাগ্যক্রমে হিন্দুরা এখন প্যান্থেইজমে বিশ্বাস করে, তবে বেদ কিন্তু বলছে একজন স্রষ্টার কথা। এছাড়াও বন্দে মাতরম আমি তোমার সামনে নতজন হয়ে পূজা করছি একটু আগে যে উপনিষদ থেকে উদ্ধৃতি দিলাম তার বিরুদ্ধে যায়। ইসলাম ধর্ম অনুযায়ী 12টা লাইনে আমাদের আপত্তি আছে। তিনবার বলা হয়েছে বন্দে মাতরম, যার অর্থ তোমার সামনে নতজন হই। তিনবার বলা হয়েছে এই দেশ আমার মা। তিনবার বলা হয়েছে আমি তোমার পায়ে চুমু দেব। তিনবার বলা হয়েছে এদের স্বর্গীয়, দেশের হাসির কথা, স্বর্গীয় হাসির কথা। দেশকে বলা হচ্ছে লক্ষ্মী, বলা হচ্ছে দুর্গা। এই সব কিছু আপত্তিকর। আমরা মুসলিমরা এদেশকে ভালোবাসি, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কারো কাছেই মাথা নত করব না। এমনকি আমাদের মা, যে মা আমাদের 9 মাস গর্ভে ধারণ করেছেন, আমরা মাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু মায়ের সামনে নতজন হই না। আমাদের নিজেদের মা, যে ব্যক্তিকে আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার পরে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, ভালোবাসি, তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি আমরা সেই প্রিয় নবীজির সামনেও নতজন হই না। বন্দে মাতরম এই গানটা গাওয়ার কি আসলেই কোনো প্রয়োজন আছে? এটা পলিটিক্যাল গেম। পলিটিশিয়ানরা এটা করেছে ভোট ব্যাংকের জন্য, তারা এমনকি তারিখটা নিয়েও খেলা করেছে। আপনারা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গানটা লিখেছেন 1876 সালে, আর এটা ছাপা হয় 1882 সালে। তাহলে 125 বছর আর 27 সেপ্টেম্বর কোত্থেকে আসে? এই ভুলটা করেছে পলিটিশিয়ানরা, পলিটিক্যাল খেলা। এছাড়াও সৌদি আরবে যে মুসলমান আছে সে তার দেশ সৌদি আরবের কাছে নতজন হয় না, যে মুসলমান পাকিস্তানে থাকে সে পাকিস্তানের কাছে নতজন হয় না, এটা শিরক। তাই যদি বলেন ইন্ডিয়ার মুসলমানরা দেশপ্রেমিক না, এটা আমাদের ধর্ম, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এই দেশকে অনেক উন্নতি দিয়েছেন, আমরাও দেশকে ভালোবাসি, যখন প্রয়োজন হবে সত্যের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আমরা আল্লাহ ছাড়া কারো সামনে নতজন হব না।
এবার অমুসলিম ভাই,
এই প্রশ্নটা আসলে করেছে আমার একজন অমুসলিম বন্ধু।
ঠিক আছে, আপনি প্রশ্ন করেন।
আসসালামু আলাইকুম স্যার, আমার নাম সাইক, আমি ম্যানেজমেন্টের ছাত্র। আমার প্রশ্নটা হলো, আপনি কি মনে করেন যে মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভোগে, আর আমরা কি এ কথা বলতে পারি যে সন্ত্রাস এ কারণেই হচ্ছে? ধন্যবাদ স্যার।
ভাই আপনি প্রশ্ন করেছেন মুসলমানরা কি নিরাপত্তাহীনতায় ভোগে আর এই জন্যই সন্ত্রাসী আক্রমণগুলো হয় কি না। আমি আমার লেকচারে আগেও বলেছি যে সন্ত্রাসের পেছনে মূল কারণটা হলো অবিচার, নিরাপত্তাহীনতা নয়। নিরাপত্তার অভাব একটা অংশ হতে পারে, তবে আসল কারণটা হলো অবিচার। অবিচার আর কোনো বিশেষ গোত্রের মানুষের উপর অন্যায় করা। আপনি যদি গতকালের সানডে মিডের খবরটা পড়ে থাকেন, 9/11 উপলক্ষে লেখা একজন খুবই বিখ্যাত লোক যার নাম উইলিয়াম, তিনি সেখানে একটা উপদেশ দিয়েছেন যে মূল কারণ হলো অবিচার আর কোনো গোত্রের উপর অন্যায় করা। আর তিনি বোম্বের কর্তৃপক্ষের সাথে একমত যে এটা হতে পারে কাশ্মীর বিদ্রোহীরাই বোম্বেতে বিস্ফোরণটা ঘটিয়েছে, কিন্তু তিনি বলেছেন এর কারণটা কি। তার মত অনুযায়ী কাশ্মীরিরা যুদ্ধ চায় না, তারা শান্তিপ্রিয় মানুষ, তাহলে কেন তারা যুদ্ধ করতে বাধ্য হচ্ছে? উত্তরটাও তিনি দিয়েছেন যে এর কারণ কাশ্মীরে গণতন্ত্রের নামে চলছে প্রহসন। তিনি বলেছেন, আমি না, এটা আমার মন্তব্য না, এ ব্যাপারে তিনি বিশেষজ্ঞ আর পৃথিবীর মানুষকে তিনি উপদেশ দিয়ে থাকেন। তিনি বলেছেন এখানে গণতন্ত্র একটা প্রহসন, এটার অপব্যবহার করা হচ্ছে, আর সেজন্যই তারা যুদ্ধ করছে। ঠিক প্যালেস্টাইনেও তারা যুদ্ধ করছে, কারণ তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাই সন্ত্রাসের কারণ হচ্ছে কোনো গোত্রের মানুষের উপর অবিচার করা অথবা কোনো অন্যায় করা। তাই অধিকার ফিরে পাওয়ার জন্য তারা তাদের যুদ্ধ চালাচ্ছে, প্রতিশোধ নিচ্ছে, আর এটাকে সন্ত্রাস বলছে তারা যারা তাদের বিপক্ষে আছে, যারা তাদের পক্ষে তাদের জন্য এটা ভালো। উদাহরণস্বরূপ ভগৎ সিং, তিনি দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন, ব্রিটিশ সরকার তাকে বলল টেররিস্ট, আমরা বলি মুক্তিযোদ্ধা। আর তাই এভাবে কারণ খুঁজে দেখবেন, তারপর আপনি বলবেন সন্ত্রাসী কি না। তাই বললাম সন্ত্রাস শব্দটার অনেকগুলো অর্থ আছে, অনেকগুলো সংজ্ঞা আছে, এটা বদলায় ভৌগোলিক অবস্থানের কারণে, ইতিহাসের কারণে বদলায়। তাই ব্রিটিশ সরকার যে লোককে বলছে সন্ত্রাসী, আমরা ইন্ডিয়ানরা তাকে বলছি মুক্তিযোদ্ধা। আর এইভাবেই আমাদের বুঝতে হবে আসল কারণটা হলো কোনো গোত্রের উপর অত্যাচার করা।
আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন
স্যার, আপনার কাছে আমি খুবই বেসিক একটা প্রশ্ন করব। আমি বিশ্বাস করি যে আপনিও বললেন সন্ত্রাস হলো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, রাইট? আমি আরও মনে করি সরকারের বিরুদ্ধে যুদ্ধ সাধারণ মানুষের যুদ্ধ। কোনো মানুষের সাথে যদি অন্যায় করা হয় তাহলে সেই মানুষ প্রতিশোধ নিতে গিয়ে অন্য মানুষকে হত্যা করে। সে তার সাথে যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। তবে আমি বিশ্বাস করি মানুষ প্রতিশোধ পরায়ণ। আমার অবস্থাও যদি গুজরাটের মতো হতো তাহলে সে যা করেছে আমিও তাই করতাম। এছাড়া আমি কি করতে পারি? পুলিশের উপর আস্থা নেই, আদালতে গেলে 10 বছর লেগে যাবে। তাহলে একজন সাধারণ মানুষ সেখানে কি করবে যদি অত্যাচার করা হয়? আমার মতো সাধারণ মানুষকে আপনি কি উপদেশ দেবেন যদি আমার সাথে এমন কিছু হয়?
আমি আপনার সাথে একমত। আপনি যেটা বলেছেন সেটা যদি আপনার আর আমার হয়, যদি দেখি আমাদের আপনজনদের চোখের সামনে হত্যা করা হচ্ছে, আমাদের মা বোনদের ধর্ষণ করা হচ্ছে, ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, তখন কি করবেন? আমি একমত যে আপনিও এই কাজই করবেন। একজন সাধারণ মানুষ এই কাজই করবে, এটাই স্বাভাবিক, যদি না আল্লাহর উপর আপনার বিশ্বাস থাকে। আমি আপনার সাথে একমত, 99% মানুষ যদি তারা চুরি না পড়ে, মেয়েদের মতো যদি চুরি না পড়ে থাকে তাহলে সেটাই স্বাভাবিক প্রক্রিয়া, যদি না সেই লোক আল্লাহর উপর বিশ্বাস করে। এমনকি আমিও একই কাজ করতাম যদি না আমি কোরআনকে জানতাম, যদি না আমি জানতাম কোরআন এটাকে অন্যায় বলেছে। কারণ যদি আমি নিরীহ মানুষকে হত্যা করি তাহলে আমিও সেই লোকের মতোই কাজ করতাম যে আমার উপর অন্যায় করেছে। যেহেতু কেউ একজন আমার উপর অন্যায় করেছে তার অর্থ এই না যে আমি নিরীহ মানুষকে হত্যা করব। কেউ আমার ঘরে ডাকাতি করলে আমি আরেকজনের ঘরে ডাকাতি করতে পারি না। যদি আমি অপরাধীকে ধরতে পারি আর প্রমাণ করে শাস্তি দিই আলাদা কথা, কিন্তু আমি নিরীহ মানুষকে হত্যা করতে পারি না। কোরআন এই কথাই বলছে যে নিরীহ মানুষকে আপনি হত্যা করতে পারেন না। যেহেতু আমি কোরআনের কথা জানি আমি এই উপায়ে প্রতিশোধ নেব না। আমি প্রমাণ জোগাড় করার চেষ্টা করব, আমি সরকারকে বোঝানোর চেষ্টা করব, যদি তারপরও সে ছাড়া পায় আমি কি করব? এই সন্ত্রাসী আক্রমণগুলোর জন্য যে লোকগুলো দায়ী, হতে পারে গুজরাটে বা বোম্বে রায়ট অথবা পলিটিশিয়ানরা, হতে পারে পুলিশ অথবা যারা মারা গেছে, অথবা যে লোকগুলো বোমা ফাটিয়েছে, যদি এই পৃথিবীতে তাদের বিচার না হয় রোজ কিয়ামতের দিন আল্লাহ তাদের শাস্তি দেবেনই। আমরা মুসলমানরা বিশ্বাস করি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আছে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে, আসল বিচার হবে রোজ কিয়ামতের দিন। যেহেতু আমরা মানি যে এই জীবনটা পরকালের জন্য একটা পরীক্ষা, এটাই আমরা মানি, যদি এখানে কিছু করতে না পারি তাহলে আল্লাহর কাছে ছেড়ে দেব, তিনিই বিচার করবেন, কিয়ামতের দিন আল্লাহ তাদের অবশ্যই শাস্তি দেবেন। যদি আমরা আজকে হিটলারকে ধরি, তাকে আপনি কি শাস্তি দেবেন? 60 লক্ষ মানুষ হত্যা, তাকে কি শাস্তি দেবেন? তাকে একবার মারতে পারেন, বাকি 59,99,999 জন লোকের কি হবে? পবিত্র কোরআনের সূরা নিসার 56 নম্বর আয়াতে আছে, যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদেরকে দোজখের আগুনে দগ্ধ করিব, আর যখনই তাদের চামড়া দগ্ধ হইয়া যাবে আবার নতুন চামড়া দান করিব যাহাতে তারা শাস্তি ভোগ করিতে পারে। বিজ্ঞান বলে মানুষের শরীরে পেন রিসেপ্টর আছে, তাই আল্লাহ বলেছেন যে রোজ কিয়ামতের দিন তাদের চামড়া আগুনে পোড়ানো হবে, আবার নতুন চামড়া দেওয়া হবে যাতে তারা যন্ত্রণাটা বুঝতে পারে। যদি আল্লাহ চান তিনি হিটলারকে 60 লক্ষবার মারতে পারেন, আমরা সেটা পারি না। তাই আমরা এই বিচারের ভার আল্লাহর উপর ছেড়ে দেব, সর্বশক্তিমান আল্লাহর কাছে।
আমাদের সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। আমাদের কাছে ডক্টর জাকিরের উদ্দেশ্যে অনেক প্রশ্ন এসেছে। এমন প্রশ্ন ছিল যে ইসলামের প্রসার তরবারি দিয়ে হয়েছে কিনা, জিহাদ আর সন্ত্রাস, এমন অনেক প্রশ্ন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এইসব প্রশ্নের উত্তর ডক্টর জাকিরের মুখে শুনতে পাব। জাযাকাল্লাহ খায়ের। এই অনুষ্ঠানটি করতে পারার জন্য আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই, উপস্থিত শ্রোতাদেরও ধন্যবাদ জানাই, আরও ধন্যবাদ জানাই আমাদের অতিথিদের যারা অনেক আগ্রহ নিয়ে এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করলেন। সবাইকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম।